This track was downloaded from FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞানশীল রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আর যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। মানে
চমৎকার একটি ঠান্ডা ভয় আবারও শুরু হল ডর এ সপ্তাহের মতো। এগারোতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া, আমার সঙ্গে রয়েছে বরাবরের মতোই হন্টেড প্লেস থেকে রেহান এবং সুমন, এবং সাউন্ডে রয়েছে লোবান। বাংলাদেশে এই প্রথম অধিভৌতিক একটি অনুষ্ঠান যেটা বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে ধারণ করা হয়। প্রিয় শ্রোতা, আজকে আমরা ঢাকার খুব কাছাকাছি একটি হন্টেড প্লেসে গিয়ে দল অনুষ্ঠানটিকে ধারণ করে প্রচার করছি। পুরো সপ্তাহব্যাপী ওখানে কাজ করেছে এবিসি রেডিওর টিম, এবং আমাদের সাথে ছিল বেশ কয়েকজন বন্ধু যারা তাদের জীবনের অতিভৌতিক ঘটনাগুলো দলে বলতে চায়। দল অনুষ্ঠানটি এমন একটি অনুষ্ঠান যেখানে এসে আপনি আপনার জীবনের ঘটে যাওয়া নানা ভৌতিক ঘটনাগুলো বলতে পারেন। সেজন্য আপনাকে ফোন করতে হবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবার বলছি 09613892892। এ সপ্তাহে আমরা দরে প্রথমবারের মতো একজন মেয়ে বন্ধুকে হন্টেড প্লেসে নিয়ে গিয়ে তার জীবনের অতিভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সুতরাং যাদের সংশয় ছিল এখানে মেয়েরা অংশগ্রহণ করতে পারবে কিনা, আমরা আপনাদের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে বলতে পারি এখানে ছেলে এবং মেয়ে বন্ধু সবারই সমান অধিকার রয়েছে। কারণ দর টিমে থাকে এবিসি রেডিওর বেশ কিছু অ্যাক্টিভ মেম্বার যারা এই অনুষ্ঠানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুতরাং নিরাপত্তার ব্যাপারে কোনোই সমস্যা নেই। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি দরের এগারোতম পর্ব।
যত কথাই কর, রাতের ঢাকার কিন্তু মজাই আলাদা।
রাতের ঢাকা ফিলই আলাদা মামা। আমি তো কইলাম না, ওই যে হিমু টিমু উঠে ব্যাপার,
রাতের ঢাকা
আর কয়। আমি তো হেভি হিমু উঠেছি, এটা একটা পরে পুলিশের কাছে ধরা মরা খায় বাতিল।
আমিও ধরা
এখন তো মনে করো এই যে এডিসির কার্ড আছে পকেটে লেগে পাইছে যে মন, ঠিক আছে। বাট কথা হচ্ছে এখন যে দক্ষিণখানে যাবো জায়গা আছে ঝামেলা কম।
তোর একটা জিনিস বুঝি না, তুই রাস্তায় বাইরেলেই প্রথমে তোর চল জায়গা যায়, এটা রাস্তায় বাইরে তুই আবার ঢাকায় হ্যান্ডেল ধরে ঝুলা যাই, যেভাবে যাই আগে তুই খাওয়া দাওয়া করে
এখন তুই এই যে এই রাত্রেবেলা খাবারের দোকান খুঁজে বাইর কর, ঠিক আছে। আর আমার মনে হয় আগে বলতে বলছি রাত্রে কিন্তু মনে রাখতে হবে একটা মেয়ে গেছে।
আমি একটা কাজ করি,
ঠিক আছে,
একটা কাজ করি। চল আমি একটু পুরান ঢাকা যাই, তাই ওখানে পেট ভরে খাইয়া তারপর একটা তিন জিনিয়ার অনারি,
এটা করা যায়।
বাহ, তোকে ট্রাই করে দেখলাম আর কি। এখন পুরান ঢাকায় হাজির বিরিয়ানি খেতে এত একটা উল্টা জার্নি করবো, খাওয়া দাওয়া বাদ দে। এবার বুঝ কি দেখি জিনিস, খাওয়া দাওয়া বাদ দে, চল গাড়িতে উঠি।
এবারে ডরের গন্তব্য যেহেতু ঢাকার খুব কাছে দক্ষিণখানে ছিল, তাই রাতের বেলা এগারোটার পর কারওয়ান বাজার থেকে আমি আর রেহান রওনা দিই দক্ষিণখানের উদ্দেশ্যে। অল্প কিছু সময়ের জার্নির পরই আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, যেখানে আগে থেকেই দর টিম আজকের অতিথিদেরকে নিয়ে প্রস্তুত ছিল।
ওকে দোস্ত, সবাই তো বসে পড়লাম, তাহলে এখন আমরা গল্প শোনা শুরু করতে পারি।
গল্প শোনা শুরু করার আগে আমার মনে হয় দোস্ত একটা কথা বলে নেওয়া উচিত যে এই প্রথমবারের মতো ডরে এমন গেস্টকে নিয়ে আসছি যেটা শ্রোতারা কখনোই শুনতে পায়নি।
ডরের ক্ষেত্রে আসলে এটা প্রথম যে আমাদের সাথে একজন
নারী গেস্ট আছে আমাদের সঙ্গে। এই যে আপনি রাতের বেলা আমাদের সঙ্গে আছেন, আপনার কোনো প্রবলেম হবে না তো?
না, আমার কোনো প্রবলেম হবে না, বিকজ আমি যেহেতু মিডিয়াতে কাজ করেছি এর আগে, এখনো করছি, বেসিক্যালি এরকম রাতে রাতে ঘোরাফেরা হয় বেশি বেশি।
যারা শুনবে তাদের জন্য একটু বলি যে আসলে আমরা আজকে ওনাকে নিয়ে আসার একমাত্র কারণ হচ্ছে এটাই, আমরা যেহেতু ঢাকার খুব কাছাকাছি একটা স্পটে আছি এবং উনি নিজে থেকে খুব আসতে চেয়েছেন এবং ওনার ফ্যামিলি থেকেও খুব একটা প্রবলেম নেই এবং মিডিয়াতে যেহেতু জব করে অনেক রাতে বাসায় ফিরতে হয় অফিসের প্রয়োজনে, আমরা এটা ভালো করেই জানি।
এটা একটা অনেক বড় সাপোর্ট ছিল, তো এই কারণে আমাদের একটু সমস্যা কম হয়েছে, তাদেরকে ওনার হয়তো বা বোঝাতে সুবিধা হয়েছে, তাই না?
আচ্ছা যাই হোক, কথা শুরু করার আগে আপনার বিস্তারিত পরিচয়টা আরো একবার একটু ভালো করে জেনে নিই।
আমি জান্নাতুল ফেরদৌস শমা মিরপুর থেকে এসেছি, বর্তমানে পড়াশোনা করছি, আমি সিএ করছি।
আপনি কি বিশ্বাস করেন এই ধরনের ব্যাপারগুলোতে?
প্রথমত বিশ্বাস করতাম না। আসলে একটা কথা হচ্ছে কি, মানুষের সাথে আসলে এমন কিছু ঘটনা ঘটে তখনই আসলে সে সব বিশ্বাস করে যে না আসলে সামথিং ইজ হিয়ার,
আপনার সঙ্গে কিছু ঘটেছে, যেহেতু আপনার বিশ্বাসটা বদলে গেছে।
হ্যাঁ হ্যাঁ, আসলে আমরা যারা মিডিয়াতে কাজ করি তাদের কিন্তু একটা ধারণাই থাকে, আর আমরা সবসময় লজিক্যালি চিন্তা করি যে না এটা হয় না।
মিডিয়াতে বলবো না, শিক্ষিত মানুষ মাত্রই আসলে আমরা একটু লজিক খুঁজে বেড়াই।
লজিক শিক্ষিত মানুষ হতে আমার কাছে মনে হয় মিডিয়ার মানুষরা একটু বেশি করে, এটা হয় না, এটা হবে না, এটা কি বলে মানে মনে মিথ্যা বলছে মনে হয় না, বানোয়াট কথা। কিন্তু যখন সে এটা ফেস করে আমার মনে হয় সেটাই, তখনই মনে হয় যে না আসলেই মানে আছেই, আসলে কিছু আছে।
ওকে জান্নাত, তাহলে আমরা মানে আমরা শুনি কি ঘটেছে আপনার সঙ্গে।
আমি তখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি, ঈদ করার জন্য আমি আমার পুরো ফ্যামিলি সহ আমার নিজের বাড়ি কুড়িগ্রামে গিয়েছিলাম। তখন আমি ঢাকা সিটি কলেজের স্টুডেন্ট ছিলাম, তো বাড়ি যাচ্ছি, আমার বাড়ি কুড়িগ্রাম, অনেক দূর, ঈদের সময় প্রায় 20-22 ঘন্টা সময় লেগে যায়,
পুরো একদিন।
হ্যাঁ, অলমোস্ট একদিন লেগে যায়। তো ওরকম সময় বাড়িতে গিয়েছি, তবে একটু মজা ছিল যে বাসের মধ্যে আসলে ফ্যামিলি সবাই ছিল, তো জার্নিটা আসলে খুব এনজয় করেছি। কিন্তু অত দূর বাড়ি যাওয়ার পরে খুবই টায়ার্ড লাগছিল, আর কি খেতে বলা হচ্ছিল কিন্তু ইচ্ছা করতেছিল না যে আসলে খাবো, কারণ এত টায়ার্ড ছিলাম। আর ওই সময়টাতে আমাদের বাড়ির একটু বিবরণ দিতে চাই, সেটা হচ্ছে এখন আমাদের বাড়ি একটু ওয়াল হয়েছে, মানে সাইড দিয়ে যেটা টিন সেট বলা হয়, ওই সময়টাতে এরকম অবস্থাটা ছিল না, তখন শুধুমাত্র একটা মানে মাটির ঘর ছিল আর কি।
তো এটা কি কত বছর আগের ঘটনা?
এটা হচ্ছে 2010-এ। মানে আমার বাড়ির পিছনেই ঠিক কিন্তু একটা মানে বাঁশধারের মতো ছিল, সেখানে আমাদের যেটা বলে পারিবারিক কবরস্থান যেটা বলা হয়, তো ওই সময়টাতে এখন রাতে বাড়ি গিয়েছি, খুবই খারাপ লাগছে, টায়ার্ড লাগছে, আম্মা খেতে বলছে, কিছুই খেতে ইচ্ছা করছে না। আমি আম্মাকে বললাম আম্মা এখন খাবো না, আমি আসলে এখন ঘুমাবো, আমার রেস্ট দরকার। আম্মা বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা রুম আমাকে দেখিয়ে দিয়েছিলে, মানে ওই রুমটা প্রায় অনেক দিন ধরে বন্ধ ছিল, বিকজ আমার বাড়িতে শুধুমাত্র আমার দাদা দাদি এবং আমার এক ফুপু থাকেন, তার সেখানে তার দুটো মেয়ে ছিলেন, তার চার মেয়ে, দুই মেয়ের বিয়ে হয়ে গেছে, দুই মেয়ের বিয়ে হয়নি, তো দুই মেয়েও ছিলেন, কিন্তু মানে ওই রুমটা কি বেসিক্যালি অনেক দিন ধরে মানে আনইউজড। দরজা বন্ধ করবো না, কিন্তু তাড়াতাড়ি পাঠাই দিও, কারণ দরজা অন রেখে আসলে দরজা খোলা গেছে। হ্যাঁ, ওই রুমের একটা ইয়া ছিল যে রুমের সাথে একটা বাথরুম ছিল, বাথরুম ছিল, আমি ঘুমালাম। মানে ঘুমানোর আগে আমরা যেহেতু জোহর আসর বাসে থাকা নামাজ পড়াটা আমার হয় নাই, সেই নামাজটা আমি কাজা পড়লাম আর কি, পরে মানে একটু সময় লেগেছে, কারণ কাজা নামাজ পড়তে একটু সময় লাগে আর কি। তো আমি নামাজ পড়ে ঘুমালাম, ঘুমানোর পরে যেটা দেখলাম রাত 11:45 দিকে আমি দেখলাম আমার কাজিন, ও আমার 2 বছরের জুনিয়ার, ও শুয়ে আছে আমার সাথে।
11:45 দিকে কোনো কারণের কথা ছিল?
হ্যাঁ, মানে ওই কাজিন আসবে আমার সাথে, সে শুবে আর কি,
দরজাটা খোলা তার জন্য
আমাকে বলা হয়েছিল দরজাটা যেন আমি বন্ধ না করি।
আর 11:12টার সময় আপনার হঠাৎ করে ঘুম ভেঙে গিয়েছিল?
হ্যাঁ, হঠাৎ করে আর কি সামহাও আমার ঘুম ভাঙলো। আমি দেখলাম যে মোবাইলও আমি দেখলাম যে হ্যাঁ মোবাইল খোলা আছে আমার, এবং দেখলাম যে হ্যাঁ 11:12 বাজে, আচ্ছা আমি দেখলাম দরজাটা খোলা, তা আমি দরজাটা উঠে বন্ধ করলাম, দেখলাম যেহেতু ঘুমিয়ে গেছে এখন, ও মানে হ্যাঁ ওরও টায়ার্ড লাগছে, হ্যাঁ ওরও টায়ার্ড লাগছে, তো দরজা বন্ধ করতে ভুলে গেছে, তা আমি দরজাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে আমি ওর সাথে ঘুমালাম। তো ঘুমানোর পরে আমার লাইফের একটা কথা হচ্ছে যে আমি কোনোদিন এরকম হয় নাই যে আমি ফজরের নামাজের সময় ঘুম ভাঙে নাই, আমি অলওয়েজ ফজরের আজান পড়েছে আমার ঘুম ভেঙে গেছে, তো সেই দিন আমি 11টা বেজে গেছে, আমার ঘুম ভাঙে নাই, আমি বলতে পারি না আসলে 11টা বেজে গেছে। তো ঘুম থেকে উঠে যেটা দেখলাম যে আমার মানে আমার আম্মা দরজা একদম মানে খুব মানে জোরে নক করে শুনলো, এমন একটা অবস্থা হয়েছে যে দরজা এখন তারা ভেঙে ফেলবে। তা আমি এরকম ঘুম থেকে উঠে দেখলাম যে দরজা এরকম খুব জোরে জোরে নক হচ্ছে, নক হওয়ার পরে আমাদের আমার কাজিন তো আমার পাশে নেই, এগুলো মনে হয় ওয়াশরুমে গেছে আর কি। আমি আর অত খেয়াল করি না যে ওয়াশরুমে গেছে কি যায় নাই, ও কোথায় গেছে, কারণ আমি তো দেখেছি দরজা লক করা। তো ও যদি বাইরে যায় তাহলে অবভিয়াসলি দরজাটা আমার খোলা থাকবে। আমার মাথায় ছিল যে হ্যাঁ ও মানে হয়তো ওয়াশরুমে গেছে, উঠে দেখে ফোন বন্ধ। তা আমি আসলে মানে আমার একটু হইলো যে ফোনটা কেন আমি কি রাতে বন্ধ করলাম। আমার একটা বাজে অভ্যাস আছে, আমি রাতের বেলা আমাকে কেউ ফোন করলে না রিসিভ করছি, হয়তো বা তার সাথে আমি কি যে কথা বলছি আমার মনে নেই, অনেক সময় আছে কেটে দেই, মানে আমার হুশ নাই যে আমি হ্যাঁ ঘুমের ঘরে থাকি না। তো ওর জন্য আর কি ঘুমের ঘরে আমি এত কিছু আর কি করি নাই, কিন্তু আমার একটা জিনিসই খালি আমাকে বারবার রিপোর্ট ছিল যে আমি এতক্ষণ ঘুমালাম, মানে আমার লাইফে যেটা কখনো হয় নাই আমি 11টা পর্যন্ত ঘুমালাম এরকম আমার খালি একটু মনে হয়েছিল। তা আমি দরজা খুললাম, খুলে দেখলাম যে আমার আম্মা এবং আমার দাদি আমাকে জড়ায় ধরে কান্নাকাটি শুরু করে, কি রে কি অবস্থা এত সুন্দর ঘুমাচ্ছিস, আমরা তো ভাবছি কি না কি হয়েছে, মানে খুব কান্না, মানে আমার আম্মা খুবই ভয় পাইছে যে আসলে অনেকে বলছিল যে গ্রামে গ্রামে মনে হয় সুইসাইড অ্যাটেম্প্ট নিয়েছি এই টাইপের অনেকে কথা কান। তখন আমার আম্মা বলতেছে যে তুই দরজা কেন বন্ধ করছিস, আমি না ওই সব প্রশ্নের উত্তর আমি দেওয়ার সুযোগ মানে দিব যে সেটা আমার মুখ থেকে বের হয় নাই, কারণ আমি আমার কাজিনটাকে দেখলাম সে দরজার বাইরে,
মানে যে কাজিন
আমার সাথে ঘুমিয়েছিল এবং যার আমার সাথে প্রথমত যার সাথে আমার ঘুমানোর কথা ছিল এবং আমি যাকে রাতে দেখলাম যে আমার সাথে ঘুমাইছে সে বাইরে দাঁড়ায় আছে। আমি ওর দিকে তাকালাম কিছুক্ষণ, আমার আম্মা খালি আমাকে বলতেছে যে তুই দরজা বন্ধ করছিস কেন, সাবানে এতক্ষণ ধরে দরজা নক করতে ও তুই দরজা খুলিস নাই, তুই দরজা কেন বন্ধ করলি। আমি প্রচন্ড রকমের ভয় পাইছি, আমি খালি ওর দিকে তাকায় খালি একটা কথাই বললাম যে ও বাইরে কিভাবে আসলো,
ও তো আপনার সঙ্গে থাকার কথা।
হ্যাঁ, এটা বলার পরপরই না আমার সাবানা আমাকে বলতেছে আপু আমি তো ঘরেই ঢুকি নেই, তখন আমি জাস্ট খালি একটা পিছনে ফিরে আমি বললাম যে তাহলে আমার সাথে ঘরে কে ঘুমালো, এই কথা বলেই সেন্সেস হয়ে গেছে। নিজের উঠে আমি দরজা বন্ধ করলাম, আমি নিজে দেখলাম যে আমার সাথে শুইছে, ইভেন আমার একটা ইয়ে ছিল যে আমার গায়ে কেউ টাচ করলে আমার ঘুম আসে না, কিন্তু ওই সময়টাতে কিন্তু আমি একবার তাকে আমি টাচও করছি, মানে দেখছি যে আসলে সে মানে একটু ঘুমের ঘরে দেখলাম যে আসলে আশেপাশে আসলে আমি দেখেছি এবং ফিল করেছি যে সে আছে।
বড় কথা ওকে পাশে দেখেই তো আপনি
আমি দরজাটা বন্ধ করেছি, এর আগে আমি দরজাটা মোটেই বন্ধ করিনি। তারপরে আসলে তিন দিন আমার আর কোনো হুশ ছিল না, নিজের মধ্যে ছিলাম না, কিন্তু আমার আমার আম্মার কাছে আমার দাদাদির কাছে শুনেছি যে আমার হুশ ছিল, মানে আমি কথা বলছি মানে খুব মানে আমার বিহেভিয়ার অ্যাক্টিভিটিস ছিল কিন্তু আমি
নিজে বলতে পারছি না,
মানে আমি আমার সেন্স নাই যে আমি ওই তিন দিন আসলে কি করেছি সেটা আমার মনে নেই। পরে যখন আমার মার কাছে শুনেছি যেটা আমাকে ওই তিন দিনের মধ্যে আমি নাকি খুব মানে কোনো খারাপ কোনো অ্যাক্টিভিটিস করিনি, জিনিসপত্র ভাঙাভাঙি এটা ছোড়াছুড়ি কারোর সাথে দেয়া দেবি এরকম আমি কিছুই করি না, আমি নাকি শুধুমাত্র একটা কোনায় আমি বসেছিলাম
যে রুমে আপনি নামাজ
পড়েছিলেন, হ্যাঁ হ্যাঁ আমি নামাজ পড়েছিলাম ওই রুমে একটা কোনাতে আমি বসেছিলাম এবং প্রত্যেক ওয়াক্তেই নাকি আমি নামাজ পড়তাম।
আচ্ছা,
তিন দিনের মধ্যে আমাকে এক হুজুর দেখতে আসছিলেন, হুজুর দেখা আসার পর হুজুর নাকি আমার ভিতরেই ওই জিনটাকে মানে একটা ভর করাইছে, হুজুরের সাথে কথাবার্তা যেটা বলেছেন যে উনি বলেছেন যে আমি যে জায়গাটাতে নামাজ পড়ি সেই জায়গাটাতে ও নামাজ পড়ছে এবং ওর নামাজের জন্য আমার নামাজ দেরি হয়েছে, যেহেতু আমি কাজা পড়ছিলাম অনেক আগে জোহর আসর মাগরিব এবং এশার নামাজ তিন চারটা নামাজ আমি একসাথে পড়েছি, তো আমার একটু সময় লেগেছে, তো ওর জন্য হয়তো বা ওনার নামাজে দেরি হয়েছে কারণ 12টা ক্রস করে ফেলছে। একটা জিনিস খুব অবাক করা কাণ্ড সেটা হচ্ছে যে ওই রুমটা অনেক নোংরা ছিল কিন্তু মানে ময়লা টয়লা ছিল, কিন্তু আমি যে জায়গাটা নামাজ পড়েছি আমি দেখি যে জায়গাটা পরিষ্কার, আমি এর জন্যই ওই জায়গাটাই আসলে সিলেক্ট করেছি। ওই জন্য ওটা বললো যে আমি ওর কোনো বললো যে না ও নামাজ পড়েছে আমার খুব ভালো লেগেছে নামাজ পড়েছে, ওর জন্য যে আমি নামাজ পড়তে পারি নাই ওর জন্য যে আমার নামাজে লেট হলো, তো এইটাই তার একটা ক্ষোভ ছিল যে কেন আমি এটা করলাম। আর সে আমাকে তেমন কোনো ক্ষতি করে নাই, শুধুমাত্র আমার হাতে দাগ ছিল, হাতে দুই হাতে এবং আমার পিঠে কিছু দাগ ছিল, মানে এটা জাস্ট আমাকে পানিশমেন্ট দেওয়া যে
এইটাই আমি একটু জানতে যাচ্ছিলাম যে আপনার কোনো মানে শারীরিক ভাবে আপনি আঘাত,
শারীরিক ভাবে জাস্ট এইটুকুই ছিল এবং আমার হুজুরও আকি বলেছিলেন যে আমার আম্মাকে যে না কোনো প্রবলেম হবে না কারণ এটা ভালো দিন ছিল ও নামাজ, হ্যাঁ সেজন্য
এজন্য হয়তো পানিশমেন্টের মাত্রাটাও
এরকম ছিল এবং আমি যেটা শুনেছি যে আমি কোনো পাগলামি করি নাই,
এটা নিয়ে আর কোনো ধরনের কোনো প্রবলেম
হয়েছে? এরপরে যেটা প্রবলেম হয়েছে
যে আমি আগে তার আগে একটা প্রশ্ন করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে এরপরে আপনি আর কতদিন ছিলেন কুড়িগ্রামে?
কুড়িগ্রামে আমি ঈদ করে তারপর
আসি।
আমাদের প্ল্যান ছিল
ওই রুমটাতে কি আর ছিলেন?
না, আমি ওই রুমটাতে আমাকে আর কখনো যেতে দেয়নি।
কাজিন বা অন্য কেউ
ওই রুমে ছিল? ওই রুমে আর কেউ ছিল না।
আমরা লকডাউন,
হ্যাঁ। তারপরে যখন আমরা নতুন করে এখন আবার বাড়িটা আমাদের নতুন করে বাড়ি বানানো হয়েছে, এখন আমাদের আর কি পুরো বাড়িটাই আর কি বন্ধ করে দেওয়া হয়েছে। তো অনেক হুজুর যেটা বলেছিলেন যে হয়তোবা অনেকদিন বন্ধ থাকার কারণে এরকম থাকে, আমি জানি না আসলে শিওর। 40 দিন নাকি একটা জায়গা মানে বন্ধ থাকলে সেখানে নাকি মানে এইসব জিনিস জিন বলেন ভালো জিন খারাপ জিন বা যাই বলেন নাকি এরকম ওখানেই নাকি তারা স্টে করার একটা সুযোগ পায়।
তারা তো নিশ্চয়ই চাবে না সর্বক্ষণ আমাদেরকে ডিস্টার্ব করতে বা আমাদের আশেপাশে থাকতে।
এরপরে আমি কিছু ফিল করতাম, আমাকে ধরা হয়েছিল বুধবার দিন রাতে। তা আমি ফিল করতাম যে ওই সময়টাতে আমার আশেপাশে কেউ আছে, মানে ওই বুধবার রাতেই, মানে বুধবারের দিনটাতে আমি ফিল করতাম রাতের বেলা,
প্রত্যেক বুধবার রাতে।
হ্যাঁ, এটা আমি
বেশ ঢাকা
আসার পরেও অ্যারাউন্ড 1 ইয়ার আমি এরকম ফিল করতাম।
আপনি তো এই ব্যাপারগুলো বুঝতে পেরেছেন, দেখতে পেরেছেন, তো আপনার ওই ফিলিংসটা আপনার কাছে কি মনে হয়? ওয়াজ দ্যাট হ্যালুসিনেশন কোন একটা ভয় থেকে নাকি আসলেই আপনার মনে হতো যে কেউ হয়তো বা আছে?
না, প্রথমে আমি হ্যালুসিনেশনই ভাবতাম, কারণ প্রথমে আমাকে কাহিনীগুলো বলা হয়নি। মানে এই কিছু কোয়েশ্চেন আমার মধ্যে ছিল যেগুলো আমি আমার আম্মাকে করেছি, আমার আম্মা প্রথম অবস্থায় আমাকে এগুলো বলেনি। ইভেন আমি যখন ঢাকা ব্যাক করেছি,
বিরতির সময় হয়ে গেছে, আপনারা শুনছেন ডর এবিসি রেডিও FM 89.3। আমরা 3 মিনিটের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, ফিরে আসব ঠিক 3 মিনিট পর। ডর
FM 89.2।
এই প্রথম বাংলাদেশে তৈরি আবহাওয়া উপযোগী ফ্রিজ নিয়ে এলো যমুনা ইলেকট্রনিক্স। মনোমুগ্ধকর ডিজাইন, 6 লেয়ার পিভিসি কোটিং গ্লাস ডোর, টেম্পার্ড গ্লাস ফ্রেম, ময়েশ্চার রেজিস্টেবল কেস আর মাল্টিপল ড্রায়ার খাবারকে রাখে সতেজ ও দুর্গন্ধমুক্ত। সেরা কুলিং পারফরমেন্স, দীর্ঘক্ষণ লোডশেডিংও খাবারকে রাখে দরতাজা। হাই এফিসিয়েন্সি কম্প্রেশন ভেতরের তাপমাত্রাকে সঠিকভাবে করে নিয়ন্ত্রণ, সাশ্রয় করে 65% বিদ্যুৎ। দেশের জন্য যমুনার পণ্য।
আপনাদের সবাইকে ডরের রেসিপিটা একটু মনে করিয়ে দিচ্ছি। ডর শুনে আপনি যদি সত্যি সত্যি ডরের যে ইনার মিনিং, ডর মানে ভয়, সেটা উপলব্ধি করতে চান, তাহলে যেটা করতে হবে, আপনি যেখানটায় বসে ডর শুনবেন সেখানে একেবারে শুনশান নিরবতা এবং একা আছেন, পারলে অন্ধকারে থাকুন। যদি ঘরের মধ্যে হয়ে থাকে তাহলে জানালাটা হালকা করে খোলা রাখুন এবং রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিত করুন। এরপর আরামসে শুনতে থাকুন ডর। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে যাচ্ছি ডরের যেখানটাকে ছোট্ট বিরতি নিয়েছিলাম, ঠিক সেইখানটাতে। ডর।
আচ্ছা, আপনি ঢাকায় ব্যাক করার কথা বলছিলেন, ঢাকায় ব্যাক করে কি হলো?
ব্যাক করার পরে আমি যে বললাম যে প্রত্যেক বুধবারের রাতে আমি ফিল করতাম যে আমার আশেপাশে কিছু আছে এবং মনে হয় যে আমার রুমের মধ্যে কেউ হাঁটাহাঁটি করছে, এরকম আমার মনে হতো।
আপনি একা থাকতেন নাকি
সাথে কেউ থাকলেও? মানে আমি তো ব্যস্ত হয়ে গিয়েছিলাম, আসার পরে টেস্ট পরীক্ষা, ইন্টারভিউ, সামনে পরীক্ষা, তো সেটা না হয় আমি 1-2 মাস ধরলাম তো সেটা আমার মাথায় ছিল। বাট 2 মাস পরেও আমি এটা বললাম না, মানে অ্যারাউন্ড 1 ইয়ার আমি এটা ফিল করছি। অন্যদিন মূলত কিন্তু কিছু হয় নাই, বুধবারেই আমার এখানে আমার কেন এরকম মনে হচ্ছে। এর মধ্যে আমার আম্মা আমাকে একটা তাবিজ দিয়েছিলেন, আমি মানে বাম হাতেটা পড়তাম এবং আমি অনেক সময় আছে যে ছোট যে কোরআন শরীফ গুলো আছে ওগুলো আমি আমার সাথে নিয়ে বসে থাকতাম, ঘুমিয়ে থাকতাম, যেন আমাকে যদি ধরে আমাকে যদি এরকম হয়।
এটা নিয়ে এরপরে আর আপনি কোনো ধরনের কোনো প্রবলেম?
পর এক বছর পরে আমার সাথে আর কোনো রকমের কোনো প্রবলেম হয়নি।
ওকে, এক বছর পর কি আপনি ফাইনালি মুক্তি পেয়ে গেছেন এই সব ঘটনা থেকে নাকি আরো কিছু ঘটেছে?
আর একটা কাহিনী ঘটেছে, সেটা হচ্ছে আমি রিসেন্ট এই বছরই আগস্টে আমি আমার নানা বাড়ি গিয়েছিলাম। আমার নানা বাড়ি
কত বছরের গ্যাপ হয়ে গেল তখন থেকে?
ইন্টারমিডিয়েট 10 সাল, আর এখন হচ্ছে 14।
আচ্ছা,
4 ইয়ার্স আমি আমার নানা বাড়ি গিয়েছিলাম। আমার নানা বাড়ি সিলেট, আমি একাই গিয়েছিলাম আর কি। আমি পৌঁছাতে পৌঁছাতে বিকাল, আমি যেহেতু দুপুরের গাড়িতে উঠেছি, যে 4-5 ঘন্টা সময় লাগে সিলেট হবিগঞ্জ যাওয়ার আর কি। হবিগঞ্জ তো ওখানে আমি গেলাম, বিকাল হয়ে গেছে। তা আমার এক নানা আর কি বাড়ির পাশের বাড়িতেই থাকে, উনি যে কোদাল দিয়ে মানে জমিটাকে করছিলেন, হাত কিছু একটা বুনবে, হ্যাঁ কিছু একটা বুনবে এরকম। অ্যাকচুয়ালি আমার দূর সম্পর্কের নানা, মানে আমার পাশের বাড়ির নানা আর কি। সে আমাকে দেখে খুব মজা করে বললো যে কি অবস্থা নাতি, এতদিন পর ঢাকা থেকে আসলা, এতদিন পর নানুদের কথা মনে হলো। আমি ওনার কাছে, ঠিক আছে নানা আমি আসছি, আপনি যান বাড়ি যান। তো উনি ওনার বাড়িটাকে এখন একটু আপগ্রেড করছেন। তো যেহেতু বাড়ি বানাচ্ছেন, তো ভাঙা ঘর অনেক কিছুই এলো গেলো, ওয়াশরুম রেডি হয় নাই, এটা রেডি হয় না, ওটা রেডি হয় না, অনেক কিছুই আছে। তো সে এরকম রাত আনুমানিক 1:30 কি 2টা, যেটা তার ওয়াইফ মানে আমার নানুর কাছ থেকে আমি শুনেছি, উনি 1:30-2টার সময় সে বাইরে গিয়েছে ওয়াশরুমে যাওয়ার জন্য। তো যেখানে গিয়েছিল তার বাড়ি, তার ঘরের পাশে একটা তেঁতুল গাছ, তেঁতুল গাছের থেকে উনি যেখানে গিয়েছিলেন ওয়াশরুমে, সেটা থেকে দূরত্ব হচ্ছে প্রায় 5-7 মিনিট। আমি হেঁটে যেতে গেলেও আমার 5-7 মিনিট মোটামুটি ভালো।
বুঝিনি এটা, একটু আরেকবার একটু শুনতে চাচ্ছি। উনি যেখানে রাতের বেলা গিয়েছিল ওয়াশরুমে যাওয়ার জন্য, সেটা বাইরেই গিয়েছিল, তো যেখানে উনি গিয়েছিল মানে ওয়াশরুমে আর তেঁতুল গাছটা, এই দুইটার ডিস্টেন্স হচ্ছে প্রায় 5 মিনিট হেঁটে
তাকে নাকি কেউ ধাক্কা দিয়ে ঘরের ভিতর এমন জোরে ধাক্কা দিয়ে মানে তাকে ফেলে দেওয়া হয়েছে। তার হাতে কিন্তু যে মানে বদনাটা ছিল আর কি, পানিটা পড়ে গেছে এবং সে ধাক্কা দিয়ে এসে তার রুমে মানে তাকে রুমে ফেলে দেওয়া হয়েছে। পিছন থেকে আমাকে যদি কেউ পিছনে ধাক্কা দেয়, আমি কিন্তু এরকম মানে ব্যালেন্স করতে না পারলে কিন্তু আমি পড়ে যাবো।
যেখানে গিয়েছিল
সেখান থেকে তাকে ধাক্কা মারতে মারতে নিয়ে এসে রুমের ভিতরে জোরে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেওয়া হয়েছে।
ওখান থেকে
ওখানে তাকে ধাক্কা নিয়ে নিয়ে আসা হয়েছে, এবং সে ওখানে যখন পড়ে গেছে, পড়ে যে ওনার ছেলেকে ডাক দিয়ে বললো যে তোর মা তো আমাকে ওখানে আমাকে করতেই দিল না, আমাকে সে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে মানে ধাক্কা দিয়ে এখানে নিয়ে এসেছে, এবং আমি আমি অনেকক্ষণ ধরে বলতেছি আমাকে কেন ধাক্কা দেওয়া হচ্ছে, কিন্তু সে আমার কোনো কথারই উত্তর দিচ্ছে না, কিন্তু আমাকে সে ধাক্কা দিয়ে রাখাই ধাক্কা দিচ্ছে। তো সে ওখানে পড়ে যাওয়ার পরপরই কিন্তু সে ওখানেই সে মানে ওয়াশরুমটা সেরে দিয়েছে আর কি, এবং ওটার সাথে সাথে তার ডান দিকটা প্যারালাইজড হয়ে যাচ্ছে এবং তার কথা আচ্ছা আচ্ছা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং অলরেডি কিন্তু বাড়ির মধ্যে একটা হাও মাও সিচুয়েশন শুরু হয়ে গেছে, আমাদের বাড়ি থেকে লোকজন আমার নানা ভাই দৌড়ায় চলে গেছেন, এবং আমরাও ওই সময় মানে সজাগ ছিলাম না, কিন্তু নানা ভাই যখন আমার ডাকে ডাকে আমরা সবাই মোটামুটি উঠে গেছি, কিন্তু আমি আর আমার নানু আপু যাইনি আর কি, যে আমরা এখন যাবো না, রাত হয়ে গেছে। আমার নানা ভাই গিয়েছেন, তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে ওই সময় রাতেই, সিএনজি নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে।
আচ্ছা, যার সঙ্গে ঘটনাটা ঘটেছে তিনি কি আপনার আপন নানা?
ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি আমার দূর সম্পর্কের নানার সাথে, মানে আমার পাশের বাড়ির নানা আর কি। তো ওই ওই সময়টা আর কি, যেহেতু ওই নানার সাথে এরকম একটা কাহিনী ঘটার পরে বাড়িতে একটা মানে হাও মাও একটা কাওয়াজ শুরু হয়ে গেল। আমার যিনি নানা ভাই আর কি, আমার নানা ভাই পাশের বাড়ি এরকম চিল্লাপাল্লা শুনে সে ওখানে গিয়েছে, যে দেখা যায় এই অবস্থা যে সে আবুল তাবুল কথা বলছেন, তার প্যারালাইজড মতো একটা অবস্থা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। সে তখন সিএনজি নিয়ে মানে হাসপাতালে গিয়েছে, ডাক্তাররা বলেছেন যে প্রেশার হাই হয়ে গেছে, স্ট্রোক করেছে, মানে মেডিকেল সায়েন্সে আসলে যে ধরনের সিমটম মনে হয়েছে সেগুলোই বলেছে আর কি। তো বলার পরে এখন আমরা একটা জিনিস জানি যে গ্রামের মানুষরা আসলে যতই মেডিকেল ডাক্তার দেখার না কেন, এটা হয়েছে ওটা হয়েছে, তারপরেও কিন্তু তারা সেই আগের যে চিন্তাধারা সেই ধারাতেই আছে, যে এরকম একটা অস্বাভাবিক কোনো কাহিনী দেখলেই মনে করে যে অথবা খারাপ দিন ধরেছে বা কিছু একটা সে দেখেছে। তো তারপরে তাদের একটা সে মনের শান্তির জন্য, তো ওই দিন রাতে তো আর কিছু হয়নি, পরের দিন সকালবেলা একটা হুজুরকে নিয়ে আসা হয়েছে। আমরা দেখেছি আর কি, আমি দেখেছি ওই দু সম্পর্কে নানাকে, আমি দেখলাম যে সে একটা দিকে তাকিয়ে আছে এবং সে মানে মানে আবুল তাবুল করে মা চাপি এরকম কিছু কথা বলছে, মানে সে বিছানায় শোয়ানো অবস্থায় সে বাচ্চা মানুষের মতো ছিল বাচ্চারা যখন নতুন কথা শিখে সেরকম করে সে কথা বলছে আর কি। তো প্রথম এটা দেখার পরে এখন হুজুর দেখলাম যে একদম হুজুর আসছে, হুজুর একটু তেল পড়া দিলেন, পানি পড়া দিলেন, তাবিজ লিখে দিলেন, বললেন যে হ্যাঁ ঠিক হয়ে যাবে। সে সতেরোশো না 2000 টাকাও সে নিলে নাকি, কিন্তু কিছুই হয় নাই। তো না হওয়ার কারণে আমারও কেন জানি মনে হয়েছিল যে না আসলে মেডিকেল যেটা বলবো, মেডিকেল সায়েন্সে যেটা বলছে সেটাই আসলে কারেক্ট, তাকে আসলে হসপিটালাইজ করা উচিত যেভাবেই হোক, তাকে সিলেটে নিয়ে যাওয়া উচিত। আমি এটা অবশ্য আমি বলেছিলাম আমার ওই দুঃসম্পর্কের নানার ওয়াইফকে বলেছিলাম যে নানু এই আসলে এগুলো হুজুর দিয়ে হবে না, আর হুজুর যেভাবে বলেছেন কনফিডেন্টলি যে না এটা ঠিক হয়ে যাবে, বাট ঠিক তো হচ্ছে না, উল্টা মাঝখান দিয়ে তুমি 2000 টাকা কাছে দিলা, তো দরকার নাই, তুমি মানে যেভাবেই হোক এটা তুমি ম্যানেজ করো, হসপিটালাইজ করো। তো এখন একবার তারাও ভাবছেন যে হয়তো বা আসলে এটা মানে মেডিকেলেরই কিছু প্রবলেম, কিন্তু একটা জিনিস হচ্ছে যে আমার আমার নানা ভাই যেটা তিনি বারবারই বলছেন যে আচ্ছা ওইটা বুঝলাম, এটা যদি আসলেই মেডিকেলি কোনো প্রবলেম হয় তাহলে তো সে যে বারবারই একটা ঘরে যখন সে ধাক্কা দিয়ে পড়লো তখন কিন্তু সে একটা কথা বলেছিলেন যে আমাকে তোর মা ওখান থেকে ধাক্কা মারতে মারতে কিন্তু নিয়ে আসছে, সে আমাকে ওখানে প্রস্রাব করতে দেয়নি।
কার মা সেটা? মানে
সেটা হচ্ছে ওনার ওয়াইফ,
ওনার ওয়াইফের রূপ
ধরে এবং ওনার ছেলেকে সেই কথাটা বলতেছিলেন যে তোর মা আমাকে ধাক্কা মেরে মেরে এখানে নিয়ে আসছেন। তো এই কথাটা আমার নানা বললো যে তাহলে এই কথাটা কেন বললো সে?
কিন্তু ওনার মানে ওনার ওয়াইফ তো সেটা করে
না, করেনি ওনার ওয়াইফ কিন্তু ঘরে, এবং ওনার ছেলে কিন্তু বলতেছিল যে আব্বা আম্মা তো যাই নাই, আম্মা তো ঘরে, এবং ওনার ওয়াইফও কিন্তু ওনাকে বলতেছে যে কি হয়েছে কি হয়েছে, আমি তো যাই নাই ওখানে। তার অবস্থা দেখলাম যে সে খারাপই যাচ্ছে আর কি, খুব খারাপ হচ্ছে। এখন ডাক্তার একজনকে নিয়ে আসছেন, ডাক্তার ওই একই কথা যে হ্যাঁ তার সে স্ট্রোক করছে বলছেন, সে ব্রেন স্ট্রোক করছে এর জন্য তার ডান সাইড প্যারালাইজ হয়ে গেছে, আর মাঝখান দিয়ে আরেকটা কাজ হয়েছে যে তার বাম পাটাও সে নাড়াতে পারছিলেন না। তো এখন ফাইনালি একটা ইয়া হলো, আচ্ছা ঠিক আছে তাকে একটু হসপিটালাইজড করা হবে, এরকম সিলেক্ট ওসমানী মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হবে। তো ওই সময়টাতে পাড়ার একটা আন্টি উনি বললেন যে আচ্ছা এরকম একটা হুজুরকে আমি চিনি, উনি মোটামুটি একটু ভালো, ওনাকে নিয়ে আসা হয়। তো প্রথমে আরকি আমার যে ওই যে নানা অসুস্থ সেই নানার ওয়াইফ রাজি হন নাই যে না একবার এক পুজোকে 2000 টাকা দিছি সে কিছুই করতে পারে নাই, আমিও বলেছি যে না আসলে এটা মেডিকেলেরই প্রবলেম, উনি প্রেশারাইজ করার কারণে আচ্ছা ঠিক আছে সেই হুজুরকে কল করা হলো। তো সেই হুজুর আসার পরে হুজুরটা অনেক ছোট, মানে আমার যেটা মনে হয়েছে যে তার বয়স 14 কি 15 বছর বয়স, সে হয়তো বা কিছুদিন আগে হাফিজি পাশ করেছে এরকম হুজুর আর কি। সে আসার পরে সে প্রথম কথাই ঘরে ঢুকেও নাই, প্রথম কথাই সে আমার নানা ভাইকে সে বললো যে আচ্ছা মানে রোগীর মানে ওই অসুস্থটা কোথায়, মানে উনি কোথায় আছে, কোন জায়গাটা এরকম দেখেছে। আমার নানা ভাই তাকে নিয়ে গেছে
জায়গাটা
নিয়ে গেছে, সে আমিও দেখলাম যে সে মাপলো হেঁটে হেঁটে দেখলো যে জায়গাটাকে, সে জায়গাটায় সে কিছু দেখাচ্ছে এবং পেছনে গাছের দূরত্বটা সে একটু দেখে দেখার পরে আমি দেখেছি সেই জায়গাটায় সে কিছুক্ষণ থাকলো, থাকার পরে সে কিছুই বলে নাই, চুপচাপ খালি চুপচাপ সে সবগুলো অবজার্ভ করলো। তার অবজারভেশন শেষে সে আস্তে আস্তে তার ঘরের দিকে আসলো, এবং ঘরের দিকে আসার পরে যে নানা আমার অসুস্থ উনি কেন জানি উনি প্রচন্ড পরিমাণ তার শরীর শেক করলো, শেক করার পরে সে এখন বলতে চাও যে বিছানার পাশে সে বিছানার কোনা দেখাচ্ছে যে আম্মা
বিছানার
ওনার আম্মা বসে আছে, মারা গেছে অনেক আগে, অনেক আগে মারা গেছে, উনি বিছানার একটা কোনায় হাত দিয়ে দেখাচ্ছেন
আম্মা,
কেউ কিছু দেখতে পাচ্ছে না। তো হুজুরটা এসে যেটা করলো ওনার মাথায় হাত বুলালো, মাথায় হাত বুলানোর পরে উনি দেখলাম যে আমার নানার যে নানা অসুস্থ উনি দেখলাম যে একটু কোয়াইট হলো, একটা যে অস্থিরতা ছিল তার মধ্যে সে অস্থিরতাটা সে নাই, সে একটু কোয়াইট হলো। কোয়াইট হয়ে যাওয়ার পরে তার মাথায় হাত বুলাচ্ছে এবং তাকে দোয়া পরে তাকে ফু দেওয়া হচ্ছে, ফু দেওয়ার পরে দিল অনেক ফু, দেখলাম ফুটো দিল, তাকে তেল পড়া তেল পরে তার হাতে পায়ে একটু মালিশ করলো, সে হুজুরি তাকে মালিশ করে দিল, করে দেওয়ার পরে দেখুন না কোনো রকম কোনো ইমপ্রুভ নাই, কিন্তু সে একটু মানে হাত পা একটু নাড়াতে পারছে, মানে ঠিক হয় নাই কিন্তু আগে যে খারাপ অবস্থা ছিল সেইটা নাই, একটু বেটার মনে হয়। কিনা তাকে দেখে মনে হচ্ছিল সে বেটার হতো বা সে এখন একটু ভালো হবে এরকম। তো সে করলো কি হঠাৎ করে তার কেন জানি মনে হলো ওই হুজুরটা তার পকেট থেকে, আমরা বেসিক্যালি যে যখন বিস্তার পেয়ে যে খাতা সেলাই করি যে এই ধরনের যে সুতাটা আমরা ইউজ করি যে সাদা লাল কি করা, সেই সুতা তার পকেট থেকে বের করে তাকে তাকে মাপ দিল মাথা থেকে পা পর্যন্ত, সেই যে নামে অসুস্থ হ্যাঁ তার মাপটা দিল যে তার উচ্চতাটা। এই মাপার পরে সে এটাকে তার বাম হাতে সে পেঁচাচ্ছিল, ডান হাত দিয়ে তার বাম হাতে সুতাটাকে পেঁচাচ্ছিল এবং দোয়া পরে অনবরত খালি ফু দিচ্ছে ফু দিচ্ছে, এবং যখন আবার সেটাকে খুলছে তখনও সে আবার দোয়া পরে এরকম খুলছে। তখন আবার তাকে মাপলো, মেপে দেখলো যে আমাদের যে এক বিঘাত যেটা আমরা বলি হাতের ওই এক বিঘাত সুতা কম,
যেই পরিমাণ প্রথমে মাপ দেওয়া হয়েছিল সেই পরিমাণ সুতা যখন পেঁচিয়ে আবার খোলা হয়েছে তখন
কমে গেছে এক বিঘা সুতা কম। আমার কাছে মনে হলো যে একবার মনে হয়েছে যে সে হয়তো বা এটা আপনার কিছু ম্যাজিক্যাল কিছু আইরন এরকমই কিছু একটা করে বা টাকা খাওয়ার জন্য এরকম কিছু একটা করছে। তো সে এরকম করে বারবার দুইবার মাপলে এবং দুইবারই সেম ওইটাই কম, তার সুতা কমে
গেছে। ওকে, মানে প্রথমবার যে এক বিঘাত কমেছিল দ্বিতীয়বার আরো কমে গেছে,
ওই এক বিঘাতে কমে গেছে,
ওই গ্যাপটা সবসময় মানে ওভারশিওর হওয়ার
জন্য। এবং আমার মানে আমরা যদি দেখি 5'3" সেখান থেকে হয়ে গেছে 5'2", মানে 1 inch এরকম কম। তো এরকম কম হওয়ার পরে সে কিছুই বললো না, হুজুরও দেখলাম যে তার মাথা থেকে ঘাম টাম পড়তেছে, সে তড়িঘড়ি করে সে সুতাটা পেঁচিয়ে পকেটে রেখে সে বেরোয় যাচ্ছে, কিছুই বলে নাই সে, মানে কারোর সাথে কোনো রকম কোনো কথাই সে বলে নাই। আমার নানা জিনিস তিনি দৌড়ায় হুজুরের কাছে গেছেন এবং আমিও আসলে এই জিনিসটা একটু জানার জন্য আমিও পেছন পেছন গিয়েছি। যাওয়ার পরে আমি দেখলাম নানা ভাই তাকে কোয়েশ্চেন করতেছে যে হুজুর কিছু তো বললেন না, কিছু একটা বলেন যে আসলে কি কেন এরকম হলো। তো সে প্রথম বলতে চায়নি, শুধু একটা কথা প্রথম বলছে যে আমার আমি কালকে আসবো, ওনার কি অবস্থা সেটা আপনি ফোন করেন আমি কালকে আসবো, কিন্তু উনি ডিটেল কিছু বলছে না। তখন আমি আবার মাঝখানে একটা কথা বললাম যে হুজুর টাকা পয়সা কিন্তু কিছু দিতে পারবো না, আর হচ্ছে যে কিছু একটা বলেন না বলে এরকম তো বলে দেওয়া যায় না, এখন আপনাকে আপনি কথাবাজি শুরু করছেন। দেখলাম আমার উপর রাগও হয়নি, অনেক হুজুররা কিন্তু রিয়্যাক্ট করে কিন্তু উনি কোনো রিয়্যাক্টও করেনি, উনি জাস্ট শুধু আমার নানাকে একটা কথাই বললেন যে আপনাকেই বলি শুধুমাত্র যেটা আপনি এখানে সবার মানে একটু বয়স্ক উনি আর বাঁচবেন না, ওনার হায়াত কমে গেছে এবং বারবার সে কিন্তু ওই সুতাটা মাপছিল যে আসলে তার মানে সে খারাপের দিকে যাবে না ভালোর দিকে যাবে, ইম্প্রুভ হবে কিনা সেটা কিন্তু সেই করছিলেন নাকি বারবার এটাই জাস্টিফাই করছেন। বাই এনি চান্স উনি যদি ফজরের আগান পর্যন্ত বেঁচে থাকে তাহলে আপনি আমাকে ফোন করবেন, আমি ওই অবস্থাতে আমি চলে আসবো, কিন্তু উনি বাঁচবেন না, উনি কিছু একটা দেখেছেন এটা সত্যি, উনি কিছু একটা দেখেছেন কিন্তু ওনার হায়াত শেষ, উনি বাঁচবেন না। আমি আবার তখন একটু মানে রেগে গেলাম যে হ্যাঁ আপনি সব কি কথা বলেন, ডাক্তার এরকম সিওরিটি দিতে পারলো না, আর আপনি একটা মানুষের বাঁচা মরা আপনি সিওরিটি দিয়ে দিলেন যে হ্যাঁ সে মরে যাবে সে থাকবে না। তো হুজুর খালি একটা কথাই আমাকে বললো, আমি কোনো বার্গেনিংও যেতে চাই না, আমি যেটা ফিল করেছি আমি যেটা দেখেছি সেটা আমার অবজারভেশনে এটাই আসছে এবং আপনি মিলিয়ে নিয়েন এটাই হবে, আমি ওভার শিওর না কিন্তু আমি 100% মধ্যে 90% শিওর যে এটাই হবে।
প্রিয়া আরো একবার ফিরে এসেছি গল্পের এই জায়গাটিতে, আরো একবার বিরতির সময়, আমরা ফিরবো ঠিক 12:06। রাত গভীর হচ্ছে, শীতের রাত এবং ডর জমবে। আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2, সঙ্গে আছি আমি এবং আমার সঙ্গে আমার টিম সুমন ও রেহান অন দ্য স্পট কন্ট্যাক্টলেস থেকে, তাদের সঙ্গে রয়েছে বেশ কিছু বন্ধু এবং মিউজিকে কাজ করেছে লোবান। প্রিয় শ্রোতা আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। আমি আবারও বলছি facebook.com/ABC Radio FM 89.2। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি ডর এবং ABC রেডিও মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত 12:06। ডর
Bye.
আমি অন্যরকম একটা আবেদন, যেটা আমরা ডরে সবসময় বলে থাকি। ডর শুনছেন আপনি এবিসি রেডিওতে, আজকে কিপ্তি আপনার সঙ্গে আছি আমার এই নতুন অনুষ্ঠানকে নিয়ে, যে অনুষ্ঠানটি বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে পুরো সপ্তাহ ব্যাপী রেকর্ড করা হয় এবং প্রচার করা হয় প্রতি বৃহস্পতিবার রাত 11:20 থেকে রাত 2 অবধি। প্রিয় শ্রোতা, আজকে প্রথমবারের মতো ডরে একজন নারী বন্ধু তার জীবনের অতি ভৌতিক ঘটনাগুলো এখানে বর্ণনা করছে। আমরা সবসময় একটা কথা আপনাদের বলে থাকি, আমরা যা অনুভব করি, আমরা যা চোখে দেখি, তার বাইরেও বিশাল এক জগৎ রয়েছে যা সম্পর্কে আমরা অনেকেই স্পষ্ট ধারণা রাখি না। এই অদৃশ্য অবিশ্বাস্য জগতের শক্তি কতটুকু তা এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। অযৌক্তিক কোনো কিছু যদি আপনার সামনে এসে দাঁড়ায়, সেটাকে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যায় না, কারণ আপনি জানেন না যে ব্যক্তিটি এই ঘটনাগুলো বলছে তার জীবনে কি ঘটেছিল, বা আপনার জীবনেও পরবর্তীতে এমন ঘটনা ঘটবে না। আমরা আবারও ফিরছি ডরে।
হুজুর অনেকটা নিশ্চিত ভাবেই বলছিলেন যে আপনার এই দূর সম্পর্কে চাচা বাঁচবে না, তারপর কি হলো? তারপর আপনি কি বললেন? আপনি তো বলছিলেন যে বার্গেনিং করছিলেন ওনার সঙ্গে।
তো বলার পর এখন আমিও মানে তার কথাটাতে আমি একটু জোর পাই, মানে একটা আছে না যে মানুষ যখন একটা কিছু বলে মানে তার চোখ মুখ দেখে বোঝা যায় যে না আসলেই সেটা সে সত্য বলছে। তো তার চোখ মুখ দেখে আমি বুঝলাম যে সে অনেক বেশি কনফিডেন্ট এবং আমার কাছে মনে হয় সে সত্যই বলছে, এবং সে কিন্তু কোনো টাকা নেয় নেই। সে কোনো তাকে টাকা অফার করা হয়েছিল, সে বলছে আমি কোনো টাকা পয়সা নিবো না, আমি টাকার জন্য এই কাজ করি না, কিন্তু মানে আপনারা আমাকে দেখেছেন, আমি এসেছি, আমি দেখেছি এবং আমি এটা বললাম আমার অবজারভেশন যে সে যদি বাই চান্স ফজরের নামাজ পর্যন্ত বেঁচে থাকেন তাহলে আপনি আমাকে ফোন করি, আমি চলে আসবো। আসলে কি বলবো, আমি ঘর থেকে রুমে গিয়ে 5 মিনিটও মনে হয় স্টে করি নাই, এবং ওই হুজুরও মনে হয় ওনার না, আমার মনে হয় না সে বাড়ি পর্যন্ত ফোন খাইছে, এবং আমরা ঘরের ভিতর এসে 5 মিনিট স্টে করছি, ওই সময়টাতেই একদম চলে গেছে। আমার যে নানা অসুস্থ সুন্দর সম্পর্কের নানা উনি মারা গেছে, এবং উনি মারা যাওয়ার আগে প্রচন্ড রকমের সে কাঁপতেছিল এবং তার মুখে থেকে ফেনা বেরোচ্ছিল এবং সে চাপি চাপি বলছিল,
এবং
মুখ থেকে তার অনবরত ফেনা পড়ছিল, এবং মানে সে আর কিছুই বলতে পারে, সে মারা গেছে, মারা যাওয়ার পরে তার শরীর ছেড়ে দিয়ে। তো এটা কি মানে করার পর আমি না মানে ওটা দেখার পর আমি একটু ভয় পাইছি যে আসলে আমি হুজুরকে যে এত কথা শুনালাম, হুজুর তো ঠিকই বললো, এই কথাটা শুধুমাত্র আমি এবং আমার নানা ভাই জানতাম, কেউ এই কথাটা এখনো পর্যন্ত আসলে এখন আমি বলছি বলে এখন হয়তো আমার আম্মা শুনবেন, আমার আত্মীয় স্বজনরা শুনবেন, কিন্তু এই কথাটা শুধুমাত্র আমি আর আমার নানাই জানতাম যে তার এই সিচুয়েশনটা মানে হুজুর এই লাস্ট এই কথাটাই বলেছে।
ওনার মারা যাওয়ার পর ওনার শরীরে কোনো ধরনের কোনো কিছু কি
দেখা গেছে? এরকম দেখা গেছে, আমার নানা মানে গোসল করানোর সময় সে দেখেছে যে তার পিঠের মধ্যে কোনোই দিয়ে যে একটা মানে আঘাত করলে যে একটা বড় একটা দাগ হয় সেরকম একটা দাগ,
জমাট রক্ত
তার পিঠের মধ্যে আছে,
যেটা আমরা ওই যে শুনেছিলাম আপনি বললেন যে ওনাকে ওখান থেকে ধাক্কাতে
ধাক্কা দিয়ে, হ্যাঁ প্রথমে মানে প্রথমে নাকি তাকে মানে সে ঢোকার পর মানে ঘরের ভিতরে ঢোকার পরেই বলেছে যে তোর মা আমাকে প্রথমে কোনোই দিয়ে বাড়ি মারছে, পিঠের মধ্যে বাড়ি মারছে, বাড়ি মারার পরে সে আমাকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে আসছে।
ওকে, মানে সেই কোনো
একটা তার পিঠের মধ্যে ছিল, আমার নানা এটা দেখেছে। তার আগে অবশ্য নানার সাথে আমি এটা নিয়ে বলছিলাম যে নানা সে যে তার যদি শরীরে কোনো স্পট তুমি যদি পাও তুমি কিন্তু আমাকে একটু বললো। তো নানা আবার বলে হ্যাঁ একটা পুরুষ মানুষের গোসল করানোর সময় তুমি মেরে যেতে পারবে না। আমি নানা নানাকে খুব রিকোয়েস্ট করছি যে নানা প্লিজ আমি একটু দেখবো, কারণ আমি খুব রিকোয়েস্ট করার পরে নানা তখন করলো কি আচ্ছা ঠিক আছে যখন তাকে মানে গোসল করানো হবে এবং পিছনে মানে পিঠ দেখানো যখন এইভাবে কাজ করা হবে তখন আমি তোকে বলবো তুই এখানেই থাকিস, কোথাও যাইস না। যখন পিঠটা এরকম ঘুরানো হয়েছে আমার নানা শুধু একটু খালি মানে আড়াল সরায় আমাকে দশ কিলো ডাক্তার দেখিয়েছে, আমিও ডাক্তার দেখেছি, মানে কি বলবো আমি অনেক ভয় পাইছি, এবং আমি আমি পুরো ঘটনাটা তখন আমার মনে হয়েছে যে মানে আসলেই মানুষের জীবনে এরকম ঘটে, আসলেই কিছু একটা আছে
বড় বিষয়। এখানে যেটা দেখতে পাচ্ছি জান্নাত আমরা এবং রেহান, উনি যেভাবে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে এসছে, উনি যেই কথাগুলো অসুস্থ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যখন নর্মাল কথা বলতে পারছে তখন কিন্তু এটা বলে গেছে যে তার পিঠের মধ্যে আঘাত করে নিয়ে
আসছে,
এবং সেটা লক্ষণটা পাওয়া গেছে।
কিন্তু এই ঘটনাটা এই যখন যারা গোসল করিয়েছেন শুধুমাত্র তারা জানে এবং তার অন্য কাউকে কিন্তু দেখানো হয়নি,
বলাও
হয়নি তাকে।
আসলে এটা একটা যথেষ্ট লজিক আছে, যদি এটা বলা হয়ে থাকে তখন বাকি যে মেম্বাররা রয়েছে তাদের ওই জায়গাটাতেই থাকতে হবে, তাদের ওই পরিবেশটাতেই থাকতে হবে, সবার জন্য একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়ে যাবে।
হ্যাঁ, আমি কোনোদিন নাকি ওই বাড়িতেও আমি যাওয়া, আমাদের ইভেন আমার নানা বাড়িরও ফ্যামিলিরাও এখন তেমন একটা ওই বাড়িতে যাওয়া আসা করে না।
তারপরে আপনারা আমার মনে এটা কম বেশি সবাই এই কাজটা করে, এই ধরনের ঘটনাগুলো যে বাড়িগুলোতে ঘটে সেই বাড়িগুলো সেই মানুষগুলোকে সবসময় অ্যাভয়েড করে চলতে চায়। তবে আমার মনে হয় এটার একটা বাজে দিক আছে, সেটা হচ্ছে যে এই অ্যাভয়েড করাটা সেই মানুষগুলোর উপর কিন্তু আরো একটা মানসিক চাপ সৃষ্টি করে, সেই দিক থেকে আমার মনে হয় এই কাজটা করাটা খুব একটা ঠিক না। যাই হোক জান্নাত, আপনার তো আপনার কাছ থেকে দুটো ঘটনা আমরা শুনলাম এবং আমার কাছে তো এটা বেশ দুর্দান্ত একটা ঘটনা মনে হয়েছে। তো ঢাকায় আসার পরে সবকিছু ঠিকঠাক আছে তো আপনার? যেমন প্রথমবার শুনেছিলাম আপনার দীর্ঘ একটা বছর আপনি কিছু না কিছু ফিল করতেন, তো এই ক্ষেত্রে কি কোনো কিছু আর ঘটেছে?
ঢাকায় একটা কাহিনী ঘটেছে, আমার বাবার জন্য গভর্নমেন্ট এমপ্লয়ার, আমি আসলে কিছু সিকিউরিটি প্রবলেমের কারণে প্লেসটার নাম বলছি না, আমি একটা সরকারি কোয়ার্টারে থাকি। তো আমি যেহেতু মিডিয়াতে কাজ করেছি, আমি তখন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম প্রোডিউসার হিসেবে কাজ করতাম। আমি একটা প্রোগ্রাম মানে শুটিং শেষ করে অনেক রাতে বাসায় ফিরছিলাম, তখন 12:30 বাজে আমি বাসায় ফিরছিলাম। আমার বাসার কোয়ার্টারের মানে ভিতরে আমাদের এরিয়ার ভিতরে একটা পুকুর আছে, অনেক আগের পুকুর, অনেক এই পুকুরে আমি আমি অনেক অনেকখানে অনেকদিন ধরে বড় মানে 22 বছর ধরে আমি ওই এরিয়াতে থাকি আর কি। আগে অনেক খারাপ অবস্থা ছিল, এখন খাতলা খাতলা বাঁধা হয়েছে। তো পুকুরটা আমি
অনেক
ব্যবহার করা হয়। তো ওখানে যেটা হয়েছে, ওখানে এর আগে একটা মানে একটা ছেলে কয়েকজন না ছেলে ছিল কিন্তু এরকম সাঁতার পারে, পুকুরের গভীরতা কিন্তু অনেক কিন্তু প্রস্থটা কিন্তু এত বেশি না, খুব ছোট একটা আয়তনে খুব ছোট, কিন্তু সেই পুকুরে কিন্তু মানে সাঁতার পারে এরকমও দেখেছি। সুইমিং পুলে এসে সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু সে এই পুকুরে এসে সাঁতার কাটতে কাটতে এসে মানে এরকমও হয়েছে আমাদের ওই এরকম একটা ঘটনা কি ওখানে ঘটেছিল। একজন গার্মেন্টস মালিকের ছেলে, সে ওখানে গোসল করতে আসছে, সে খুব ভালো সাঁতার পারে, তারপর সাঁতার কাটতে কাটতে তাকে দেখা গেছে যে আমরা খুঁজে পাওয়া যাচ্ছিল এবং ওই লাশটা আর কখনোই খুঁজে পাওয়া যায়নি।
মানে চিন্তা করি মানে আয়তনে এত ছোট একটা পুকুর, যতই গভীরে তত লাশ কখনো খুঁজে পাওয়া যাবে? গভীর তো বটেই, বাট মানে লাশ খুঁজে পাওয়ার জন্য খুব গভীরে মানে পুকুর হচ্ছে একটা বদ্ধ জায়গা।
এই লাশ কিন্তু ভেসে ওঠে,
ভেসে ওঠে না
না,
সেটাই আমি বলছি।
এরকম মানে এরকম হলো হওয়ার পর ওই যেটা বলছিলাম, 12:30 সময় আমি অফিস থেকে বাসায় আসছি, আসতেছি আমার মানে শুধু বৃষ্টি বৃষ্টি ছিল, তো আমার পায়ে একটু ময়লা লেগেছে, জুতাতে ময়লা লেগেছে, এখন জুতায় ময়লা লেগেছে, এখন তুমি তো ঘরে ঢুকা যাবে না, একটু ধুয়ে যাই, পুকুর যেহেতু সামনে আছে।
তখন সময়টা কিরকম?
এরকম 12:30
রাত,
12:30
এরকম। তখন কি আমার
থেকে ফিরছি, শুধুমাত্র গেটে দুজন মানুষ ছিলেন আর কোথাও ছিলেন সিকিউরিটি দুজন ছিলেন, আর পুরো আমি যখন আসলাম পুরো মাঠটা খালি, ট্রেনিং ইনস্টিটিউট তো ওর ভিতরে, তো পুরো মাঠটা খালি, কেউ নাই, মানে সব জায়গায় লাইট টাইট নিবানো, শুধু শুধু যে ভিতরে যে সোডিয়াম লাইট গুলো ওগুলোই জ্বলছে আর কি, আর কিছু না। যাচ্ছি যখন আমি পায়ে একটু ময়লা লাগার পরে মনে হলো যে পাতে একটু ধুয়ে যাই, পুকুর যখন সামনে আছে ধুয়ে ফেলি। আচ্ছা, আমি পুকুরের পায়ে নিয়ে নামলাম, পা ধুলাম, আমি একটু হাতটাও একটু ধুলাম, মানে একটু মুষ্টুকও ধুলাম, যে খারাপ লাগছিল পানি টানি করলাম। তা আমি উঠলাম পাড়ের থেকে, আমার হাতলা ব্যথা, তো সিঁড়ি থেকে উপরে উঠার পরে আমি আমি ফিল করলাম না, ফিল না, আমি মনে হলো আমি শিওরই ছিলাম যে আমি কিছু একটা দেখেছি, পানিতে কিছু একটা দেখেছি।
সেটা কি মানে পানির নিচে আছে
জিনিসটা, নাকি পানি ভাসমান? কাগজের মতো কিছু দেখেছি, কিন্তু গোল্ড তো চিনছি আর কি, গোল্ড গুলো মানে উচ্চে পড়ছে, মানে আছে না কিছু মানে ওভার হয়ে গেলে তেমন পড়তেই থাকে, পড়তেই থাকে এরকম করে পড়তেছে। আমরা অনেক আমরা যারা আসলে মানে গ্রামে থাকি, আমরা তারা দিন আমি তাকে মুখ এরকম শুনেছি, পুকুরের ভিতর থেকে এরকম জিনিস যেহেতু আমি এটা শুনেছি, আমি আমার আত্মীয়স্বজনের কাছে এরকম শুনেছি, তো আমি এটা দেখে না আমি একটু ভয় পাইছি যে আল্লাহ এরকম দেখে আমি আমি তাড়াতাড়ি করে মানে পুকুর থেকে উপরে আমার আমি রাস্তায় আসবো। ঠিক ওই সময়টাতে আমার একটা বাতাস গেল আমার সাইড দিয়ে এবং আমার মনে হলো যে আমার কানে কানে কি জানি আমি স্পষ্ট শুনছি, আমার কানে কানে বল মানে বলতেছে যে তুই আমাকে নিয়ে যা, জীবনে কখনো মানে গরিব হবি না, তোর অভাব হবে না, শুধুমাত্র তুই তোর প্রথম সন্তানকে আমাকে দিবি এবং তারপরে তুই আর কখনো মা হতে পারবি না, বিনিময়ে তাকে এটা আমার দিতে হবে, এই জিনিসটা নেওয়ার বিনিময়ে তাকে এটা দিব এবং সে আমি আর কখনো মা হতে পারবো না।
কণ্ঠটা কেমন ছিল?
কণ্ঠটা আসলে আমি মানে পুরুষ আসলে আমি এটা ওই সময়টা আমি মানে আইডেন্টিফাই করতে পারিনি পুরুষ নামে, মানে কিছু আমি শুনছি যে আমার কানে এসে কে জানি বললো একটু কেমন জানি পিসপিস করে টাইপের বলা। না আমি এটা শোনার পরে আমার আমার এখনো যে বলছি আমার কিন্তু পশম দাঁড়ায় যাচ্ছে, আমি এখনই বলছি এখনই আমার পশম দাঁড়ায় যাচ্ছে, আর ওই সময়টা আরো খুব ভয় পাইকে আমি আমি তড়িঘড়ি করে কিছু কি মাথায় নিব কি করব না করব আমি ওখান থেকে দুটোর পার থেকে রাস্তা দিয়ে আমি হাঁটা জোরে হাঁটা শুরু করি, কারণ আমি এর আগে শুনেছি যে দৌড়ালে নাকি আরো বেশি ধরে, তো আমি দৌড়ায় না এবং পিছনেও একবারও তাকাইনি। এবং আমি একটু আর চোখে যেটা দেখলাম যে ওই কলসটা কলসটা পানির উপর দিয়ে ভেসে ভেসে আমার সাথে সাথে যাচ্ছে, আমি তো রাস্তায় আর সেটা পুকুরে এবং মাঝখানে কিন্তু পুকুরের পার
দেওয়া সমান্তরালে
আমার পাশে হচ্ছে পার্কটা, পারের পাশে হচ্ছে কিন্তু আমার পুকুরটা, ওই পুকুরে কিন্তু কলসটা আমার সাথে সাথেই যাচ্ছে। আমি যেখানে সেখানে অথচ সেখানে কোনো ঢেউ নাই, ঢেউ থাকলেও তো এইভাবে তো যাওয়ার তো কথা না। তো এইভাবে আমি আজ চোখে যেটা দেখলাম দেখার আমি বাবা যেটা আমার এরকম আমি খুবই ভয় পাইছি যে আমার মনে হয়েছিল যে যায় না কেন যায় না কেন, আমি এরকম খালি বলছিলাম আল্লাহ তুমি আমাকে বাঁচাও, পুকুরের পাশে মসজিদ আছে আমার বাসার কোয়ার্টারে পাশে, তখন দেখলাম যখন না এটা খালি যাচ্ছি যাচ্ছে আমি আর নিজেকে মানে মসজিদটা দেখে আমার তো সাহস হলো দৌড়ায় মসজিদে গেছি, যে যাওয়ার পরে মসজিদে দাঁড়ায় তখন আমি পিছনের দিকে ফিরছি, পিছনে ফিরে দেখে যা কিছু কিছুই নেই, আমি তখন প্রচন্ড ঘামাচ্ছি, আমার ঘাম আমার মাথার হিজাব টিজাব আমার জামা কাপড় ভিজে যাচ্ছে, মানে ঘামে একদম অবস্থা খারাপ হয়েছে, আমি দরজা খুলছি আমি দরজা নক করছি আমার দরজা খুলছে, খোলার পরে আমি আর কিচ্ছু বলি নাই ব্যাগটা রাখছি রাখার পরে আমি দরজা নেই। আমি ওই দিন রাতে আমার আম্মা মাথার সাথে পায়ে যাচ্ছে আমি সেন্স আসছি, কিন্তু ওই দিন রাতে আমার আম্মা জিজ্ঞেস করছিলেন যে কি হয়েছে কি ব্যাপার, আমি কিছু বলিনি, আমি তো না কিছু হয়নি কিছু হয়নি, পরে আমি আমার আম্মাকে বলছি পরে, তারপর আমার আম্মা বললো এত রাত করে আইসো না এই রাস্তা দিয়ে আই শোনা, তারপরে আমি শুনেছি যে পুকুরকে নিয়ে নাকি এর আগে অনেক ঘটনা ঘটেছে, যারা অনেক দিন ধরে এই কলোনিতে ছিলেন তারা নাকি পুকুরের পাড়ে একটা জাম গাছ ছিল এবং জাম গাছটা এখনো আছে আমি দেখেছি, তো ওই জাম গাছে নাকি অনেকেই দেখেছে যে একটা মহিলা বসে আছে এত বড় বড় চুল সে আঁচড়াচ্ছে, আবার অনেকে এটা যারা যারা সিকিউরিটি থাকে ওখানকার সিকিউরিটি যারা অনেক রাতে দেখেছে যে একটা মহিলা পুকুর থেকে গোসল করে উপরে উঠতেছে পাড়ে উঠতেছে, কিন্তু কখনো রাস্তায় আসে নাই কিন্তু পুকুর থেকে কবরস্থান ছিল পিছনে, আমি ইভেন আমাদের যে বাসাটা যেখানে যে বাসাটা হয়েছে সেটা নাকি কবরস্থানের উপরে এটা হয়েছে, বিল্ডিংটা হয়েছে জায়গাটাই নাকি মানে এরকম কবরস্থান ছিল, ঝোপঝাড় ছিল জঙ্গল ছিল শিয়াল টিয়াল নাকি এগুলাই করতে, এবং এটাও শুনেছি আমার আব্বার কাছে যে আমার আব্বা বলছেন যে ওই আগের দিনের রাজা রাজা যখন মানুষ মারতেন মানুষ নাকি এই এই জায়গাগুলোতেই নাকি
আগের দিনে বলতে আপনি মুক্তিযুদ্ধের কথা বলছেন
না আচ্ছা বলছি, এবং এর আগেও মানে মানুষটাকে এখানে কবর দিত আর কি।
এরপরে আপনি আর ওই ওরকম রাতের বেলা এই পুকুরের পাশ দিয়ে গিয়েছেন?
না আমি এরপরে হ্যাঁ গিয়েছি কিন্তু আমি মানে ওই পুকুরের পাড় দিয়ে আসিনি, হয়তো মাঠ আছে তো ভিতরে মাঠের উপর দিয়ে আসছি, কিন্তু পুকুরের পাড়ে আমি কখনো আমি দেখাও চেষ্টা করিনি যে আসলে কিছু আছে কিনা, মানে আমি এখনো দিনের বেলাতেও ওই পুকুরের মানে পানি আমি হাত দেই না, কারণ আমার আম্মা বলে এগুলো নাকি কেউ কিছু ধরে তাহলে নাকি ধরে টার্গেটই ধরে এবং স্বপ্নেও নাকি এগুলা নাকি দেখা, কিন্তু আমি এরপরে আসলে স্বপ্নেও কখনো এরকম কিছু দেখি নেই ইভেন আমি বাস্তবে আর কখনো দেখি নেই।
এতদিন ধরে যে এই কলোনিতে থাকেন এখানে তো আপনার অনেক আছে থাকার কথা, হ্যাঁ তো আপনি কারোর সাথে শেয়ার করেছেন বা কেউ এই ধরনের কিছু কি এক্সপেরিয়েন্স করেছে?
না আমি কাউকে শেয়ার করি না, কারণ আমার আম্মা বলেছে এগুলো নাকি বলা উচিত না, কিন্তু আমি তাদের মুখ থেকে এমনি একটু বলেছিলাম যে আমি এরকম কিছু একটা দেখেছি মানে একটু কিছু দেখেছি, তখন ওরাও বলতো হ্যাঁ আমরাও তো এরকম শুনছি মানে আগের যারা আছে তাদের কাছে শুনছি, ইভেন একটা ছেলে চলে আছে, ও বলতেছে যে হ্যাঁ আমিও না এরকম একদিন দেখছি যে একটা মহিলা জাম গাছের উপর থেকে পা নারায়ণ পা নাড়াচ্ছে। মানে ও বললো যে আমি মহিলাটা মানে একটা যে মহিলা মানুষ সেটা কিন্তু বোঝা যাচ্ছে। সে বললো যে আমিও একদিন ও নাকি রাত দুটার সময় পাশে আসতেছিল, তখন নাকি সে বলছে এটা আমিও এরকম দেখেছি, দেখার পরে আমি আর ওই রাস্তা দিয়ে কখনো মানে যাই না। ইভেন আমি কেন জানি জানি না কাটতে পারছে নাকি জাম গাছ।
আসলে আমরা এই যে এমন একটা ঘটনা মনে আছে রেহান, আমরা গাজীপুর গিয়েছিলাম গাবগাছ একটা কাপাসিয়ায়, যে গাবগাছটা আসলে কেউ কাটতে পারে না, এখানে আমরা সেটাই পেলাম।
যেই কাটতে যাচ্ছে বা কাটার চেষ্টা নিচ্ছে সেই অসুস্থ হয়ে যাচ্ছে।
তো জান্নাত, এরপরে আর মোটামুটি আপনার মোটামুটি আপনি ঠিক আছেন, কোনো ধরনের কোনো কিছু প্রবলেম এখনো পর্যন্ত
হয়নি? এখন পর্যন্ত কোনো ধরনের প্রবলেম আমার সাথে হয়নি।
এখনো কি ওই ওই কলোনিতেই থাকেন?
হ্যাঁ, আমি এখনো ওই কলোনিতেই আছি, কিন্তু এখন আমি রাত করে যদি বাসায়ও ফিরি, আমাদের টোটাল চারটা গেট, তো আমি মেইন গেটটা যেটা
অ্যাভয়েড করে
আসি।
আপনার কি মনে হয় আমি আর সুমন যদি সেখানে গিয়ে রাতে থাকি কিছু কি দেখার চান্স আছে?
আই ডোন্ট নো,
চেষ্টা একটা করা যেতে
পারে, করা যেতে পারে।
সবচেয়ে কনফিউজিং অ্যানসার এটাই, আই ডোন্ট নো।
আমার মনে হয় না এই ব্যাপারগুলো কেউ অবশ্যই ঘটবে বলে বলতে পারে, এটা হঠাৎ করেই কিছু হয়ে যায়। আর একটু আগে জাম গাছের কথা যেহেতু বললেন আপনি, গাছের কথা থেকে রেহান আমি বলেছিলাম একটা ঘটনা যে পরেই বলি, তো গাজীপুরে একটা ঘটনা এর মধ্যে পত্রিকায় চলে এসেছে, হয়তো বা অনেকের পড়া হয়ে গেছে। তো কিছুদিন যাবত সবার মুখে শোনা যাচ্ছিল রাতের বেলা গাছ থেকে একটা চিৎকার শোনা যায়, বিভিন্ন গাছ থেকে একটা নারী কণ্ঠের একটা চিৎকার শোনা যায়। তো একদিন হয়েছে কি, ওখানে একটা সামরিক বাহিনীর একটা এরিয়া আছে পাহাড়ের এদিকে, তো ওখানে নিচ দিয়ে কেউ যাওয়ার সময়, একটা গাছের নিচ দিয়ে যাওয়ার সময় কোন একটা মেয়ে মানুষের কণ্ঠ শুনতে পায়, হাসছে কিছু বলছে। তো এটা শোনার পর সে মানে খুব ভয়ে এখান থেকে দৌড়ে চলে গেছে। তারপর কয়েকজনকে নিয়ে এসছে, নিয়ে আসার পর মানে একই হাসি শুনতে পাচ্ছে। তো যেহেতু এটা রেস্ট্রিক্টেড এরিয়া, মানে এই রকম ঘটনা ঘটছে, এটা আস্তে আস্তে ওদের মানে প্রশাসনের যে কর্মকর্তা আছে তাদের কানেও
এখন বসে চলে গেছে।
তো ওখানে এসছে, এসে দেখি যে সত্যি সত্যি একটা মহিলা আছে বসে আছে, এবং একে নামানোর জন্য পুলিশ এসছে, ফায়ার সার্ভিস এসছে, সবাই চেষ্টা করছে একে নামানোর জন্য, কিন্তু কেউ নামাতে পারছে না। এখন তখন তাকে মানে যেই নামাতে যাচ্ছে সে সবাইকে থ্রেট করছে যে আমাকে নামাতে চেষ্টা করবি তাদের পরিবার কিন্তু একদম ছাড়খার হয়ে যাবে। তো একটা পর্যায়ে নর্মালি আবার সে লাভ দিয়ে আত্মহত্যা করারও ভয় দেখাচ্ছে, একটা পর্যায়ে নর্মালি সে আর নামেনি, অনেকক্ষণ সময় পর্যন্ত গাছে বসেছিল। তো ইন দ্য মিনটাইম তার যে ছেলে আছে, সারা রাত ওখানে পুলিশ কাজ পাবে সবাই ছিল, একটা নির্দিষ্ট সময় পর ভোর যখন হয়েছে সে নিজে নিজে গাছ থেকে নেমে এসেছে, কেউ নামাতে পারেনি। তারপরে ঘটনাটা হয়েছে কি, তার ছেলে যেটা বললো যে তার মা এক যুগ যাবৎ এই ঘটনাটা ঘটিয়ে যাচ্ছে কিন্তু আশেপাশের মানুষজন কেউ জানে না। সে যেটা করছে যে ঠিক একটা নির্দিষ্ট সময়, ঠিক যদি বিকেল চারটার সময় সে গাছে ওঠে, পরের দিন ঠিক চারটার পর, রাতের বেলা চারটার পর সে গাছ থেকে নামবে, একটা নির্দিষ্ট সময় মেনটেন করে, এবং এই সময়ের মধ্যে তাকে কেউ নামাতে পারবে।
এটা সে কেন করে,
এটা সে কেন করে, পরবর্তীতে যেটা তার ছেলে বলেছে, তার মাকে নাকি জিনে ধরেছিল, জিনের আসর আছে।
আচ্ছা,
তো তারা কিছু করতে পারেনি, তো অনেক কবিরাজ দেখিয়েছে কেউ কিছু করতে পারেনি, ধীরে ধীরে আস্তে আস্তে জিনটা মানে তার মায়ের সঙ্গে মানে একদম মানে ইউজ টু হয়ে গেছে, তাকে আর কখনোই সে ছেড়ে যাবে না, এই ধরনের একটা ঘটনা। যদিও যেহেতু পত্রপত্রিকা এসছে, অনেক ডাক্তাররা অনেক ধরনের বিভিন্ন ওপিনিয়ন দিয়েছে, তারা বলেছে এটা মানসিক সমস্যা, হয়তো চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে, কিন্তু আলটিমেট ঘটনা হচ্ছে এটাই এক যুগ ধরে যে প্রত্যেকটা সময় সে অ্যাবনর্মাল আচরণ করে যখন গাছে উঠে যায়, তখন আর ওনাকে চেনা যায় না যে এইটা স্বাভাবিক মানুষটা।
হ্যাঁ, আসলে ওই মানে ডাক্তারের কিছু পরীক্ষা আছে, সাইকিয়াট্রিস্ট দিয়ে কিছু টেস্ট করানোটাও উচিত, কারণ কি অনেক সময় এরকম হয়, যেমন আমি এরকম ঘটনাও শুনেছি যে কিছু মানুষ আছে গাছ রাত্রেবেলা গাছ দেখলে বা গাছের সাথে কিছু একটা ঝুলে আছে দেখলেই ভয় পায়। তো দেখা গেছে আমাদের দেশে তো ওইভাবে আসলে সাইকিয়াট্রিস্টরা দেখে না, বা বাইরের দেশে যদি আমরা যাই তখন দেখা যায় যে একটা মানুষের কাছ থেকে ছোটবেলা থেকে তার স্টোরি শোনা হয়, যে আপনি একদম ছোটবেলা থেকে আপনার জীবনের ঘটনা বলেন ডায়েরি লেখার মতন, তখন দেখা যায় সেখানে বের হয়ে আসে যে ওই লোকটা গাছে একটা কিছু ঝুলে থাকতে দেখলে কেন ভয় পায়। দেখা যাচ্ছে তার যখন বয়স 4 বা 5 ছিল তখন কোনো একভাবে সে দেখেছিল একটা মহিলা আত্মহত্যা করেছে গাছে ঝুলে, ওই সিনারিটা তার ব্রেনে আটকে আছে, সাবকনশিয়াস মাইন্ডে, তার হয়তো এক্সাক্ট সিনটা মনে নেই, বাট পরবর্তীতে গাছে কিছু ঝুলতে দেখলেই সে অন্যরকম ভয় পেয়ে যাচ্ছে। দ্যাট ইজ ক্রিয়েটিং আ ডিলিউশন, ডিলিউশন থেকে একটা হ্যালুসিনেশন, এটা হয়ে কিন্তু টোটাল ব্যাপারটা হয়ে যাচ্ছে ভৌতিক, যেহেতু গ্রামে অনেকে অনেক কিছু জানে না।
এখানে আমার আমার একটা জিনিস আমি নোটিস করলাম, যেটা মানে হ্যাঁ হতে পারে মানসিক, আমি জানি না সেটা, আমরা কেউ জানি না, বাট নিজের টাইমের কথাটা বলেছে, ঠিক যদি চারটায় উঠে বিকেল গেল রাতে চারটার পরে
24 আওয়ার ইজ মেইনটেইনড,
এর আগে সে নামবেই না যত চেষ্টাই করা যাক, এবং হঠাৎ হঠাৎ যেটা হচ্ছে আর পুরো এক যুগ যাবৎ ধরে এই ঘটনাটা ঘটে যাচ্ছে, জানি না ফাইনালি কি হয়েছে, হয়তো বা একদিন কোনোদিন আমরাও যাবো, আমরা দুজন তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি।
আমার বড় ফুপু, বেসিক্যালি আমার ফুপু আম্মাকেও এরকম একবার ধরেছিল আমাদের বাসা থেকে, আমাদের বাসা থেকে আমি নাকি অনেক সময় আমার আম্মার কাছে শুনেছি যে আমি ছোট ছিলাম আমি এবং 2-3 বছর, এবং আমার বোনের, আমার বোন তখন হয়েছে আমার বোনের বয়স হতো 1 বছর, তো তারা এরকম কারেন্ট চলে গেছে তা আমাদেরকে নিয়ে নিচে, যত সব কলোনি সরকারি কলোনি সবাই নিচে নামে হাঁটাহাঁটি করছে, তখন আমার ফুপু আম্মু আমাদের বাড়িতে মানে আমাদের বাসায় বেড়াতে আসছিলেন, কারণ ফুপু আম্মা দেখতে খুবই সুন্দর ছিলেন, এখনো তার যে চার ছেলে দুই মেয়ে মানে সবারই বিয়ে শাদী হয়ে গেছে, তা তো এখনো সে দেখতে অনেক সুন্দর, তো ওরকম আমার বাসায় নাকি এইভাবে ধরেছে যে কারেন্ট চলে গেছে, আমরা সবাই নিচে নেমেছি, আমার আম্মা আমাদেরকে নিয়ে হাঁটাহাঁটি করছেন, ঠিক ওই সময়টাতে আমার ফুপু আম্মু যেটা টের পেলো যে কে জানি মানে ঘরের ভিতরে মানে পায়ের শব্দ পেল আর কি, আমার সম্ম বললো যে কে, খুব একটু রুডলি বললো কে, উত্তর দিচ্ছে না, তো আমার সুপু মা বললো কি ব্যাপার উত্তর দিচ্ছে না কেন, এতক্ষণ ধরে জিজ্ঞেস করছি কি বেয়াদবের মতো, কে রফিক নাকি মানে আমার বড় চাচা, বড় চাচাও আমাদের বাড়িতে বাসায় বেড়াতে আসছিলেন, তো কোনো উত্তর দিচ্ছে না, তখন আমার সুপাম্মা একটু রেগে গেলেন যে বেয়াদব জানি কোথাকার উত্তর দেয় না, এখন যদি আসে আমি তো মাইক দিব, সে করতেছে এটা আমার বড় চাচা
আরো বেশ কিছু বন্ধু, তাদের জীবনের অতিমৌলিক ঘটনাগুলো শুনছিলাম, এবং সাউন্ড নিয়ে আছে লোবান। প্রিয় শ্রোতা, কথা না পারিয়ে 4 মিনিট পর আমরা গল্পের যে চুম্বক অংশে থেমেছিলাম ঠিক সেখান থেকে আবারও ফিরব। আর ফেসবুকে বেশ কিছু ছবি দিয়ে দেওয়া হয়েছে আজকের এই ঘটনাটিকে কেন্দ্র করে, আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2।
Was downloaded from FusionBD.com.
সুমন এবং রেহানের কাছে অন দ্য স্পটে গল্পের ঠিক সেই জায়গাটিতে যেখানে আমরা বিরতি নিয়েছিলাম।
আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে আপনার ফুফু আম্মা রেগে গিয়েছিল, তারপর কি হলো?
তখন কথা বললো যে আমি দীপ, তখন আমার ফুফু আম্মা বললো দীপ কে? এখানে বাসায় তোর বাসার ঘরের ভিতর কেউ নাই, লাইট খুঁজে পাচ্ছে না, সে আর কি মন যে জ্বালাবে বা টর্চ লাইট সে খুঁজে পাচ্ছে না। তো বলতেছে যে দীপ কে? দীপ বলে তো এখানে, আমি তো এই কলোনিতে দীপ বলে কেউ থাকে না, আমি যতদূর জানি, আর ওরা কেউ বাসা নেই, তুমি পরে আসো বাবা, তুমি পরে আসো। তো আমি বলছি না, আমি পরে আসবো না, আমি এখনই আমার দরকার। তখন আমার ফুফু খুব রেগে গেল, তোমার তো বললাম যে এখন বাসায় কেউ নাই, তুমি যে চলে যাও, তুমি কই থাকো, তখন বললো যে আমি এই বাসার পিছন থেকে আসছি। ফুফুমা বললো পিছন থেকে আসছো মানে কোথা থেকে আসছো, পিছনে কোথা থেকে আসছো? বললো পিছনে যে আম গাছটা আছে না, আম গাছ থেকে আসছি। এই বলে মানে আমার ফুফু টের পাইছে যে বাথরুমের দরজাটা খুলছে, বাথরুম থেকে বেরিয়ে
গেছে।
আমার ফুফুমা কিচ্ছু বলে নাই, সেখানে দোয়া দূরত পড়ছে, এবং সে সামহাও সে রান্নাঘরে সে গেছে, সাহস করে গিয়ে সে চুলাটা জ্বালায়, চুলাটা জ্বালানোর পরপরই টের পাইছে যে বাথরুমের দরজাটা খুলছে এবং বাথরুম থেকে বেরিয়ে গেছে। মানে সে কিছু বলে না, কাউকে কিছু বলে না, আমার আম্মাকে বলে না, যে বিকজ আমার আম্মার সঙ্গে নতুন নতুন বিয়ে হয়েছে, আর আমার আব্বাও সময় মেলায় চাকরি করতেন, তো সে কখন বাসায় সকালবেলা বের হতেন আস্তে আস্তে রাত 12টা 2টা বেজে যেত। তো ওর জন্য আমার কাউকে আমার আম্মাকে কথাটা বলে নেই, কারণ আমার ফুপুরা তো বেশি দিন থাকবে না, আমাদের আমরা দুইটা আমাদের বাচ্চা নিয়ে কিন্তু আমার আম্মা থাকবেন
পরবর্তীতে, ওনার জন্য খুব
ক্ষতিকর কিছু বলে নাই। ফুপু আম্মা আমার আব্বা এবং আমার বড় চাচার জন্য ওনার দুজনকে বলছেন, এবং ওই দিনটাই তাকে এখন পর্যন্ত তাকে ছাড়ে নাই।
হ্যাঁ,
ফুপু আম্মাকে এখন পর্যন্ত ছাড়ে নাই। তার বাড়ি হচ্ছে কুড়িগ্রামে ভুরুঙ্গা বাড়িতে, ওখানে চলে গেছে। ওখানে চলে যাওয়ার পরে একদিন নাকি সে টিউবওয়েলের পাড়ে গিয়েছে উজু করার জন্য, এসে নামাজ পড়বে। তো ওই সময় সে তো খুবই মানে ওই সময় গ্রামে তো আমাদের ব্যবহার করা হতো, মানে কারেন্ট যায়নি, তো ওই কুপি নিভে গেল হঠাৎ করে, মানে কোথাও বাতাস নাই কিন্তু ওটা এসে শ্বাস করে নিভে গেল। সে একটু মানে মানে রেগে গেলেন হচ্ছে যে ওনার ছোট ছেলেটা একটু শয়তান ছিল, ও মাঝে মধ্যে এসে এরকম দুষ্টুমি করতো, ধাক্কা দিত, হ্যাঁ আম্মা ভয় দেখাতো। উনি মনে করছে ওনার ছোট ছেলে শয়তান করছে, তো উনি আবার পিছনে ঘুরে মানে পিছনে না মানে এই করেই বলতেছে যে ব্যাপ্ত এখন যদি আসি এখন এমন মাইট দিব সে মূল, এখন খুন করে ফেলবো। আমি এখন উঁচু করতেছি না, এমন তারপর না কি করলো আমার ফুপুকে নাকি হাত ধরে টান দিচ্ছে, মানে কি বলে পার থেকে তাকে টেনে বাইরে নিয়ে আসে,
এবং কিছু দেখতে পায়নি,
কোনো কিছু দেখতে পায়নি। বাইরে নিয়ে আসার পর পরে সে মানে সে চিল্লা পাল্লা শুরু করে দিচ্ছে, হ্যাঁ আমাকে কি আমাকে ধরছো কেন, ছাড়ো ছাড়ো, এরকম করে চিল্লা পাল্লা করছে। চিল্লা পাল্লা করার পরে এখন তার যে বড় দুই ছেলে, সেই দুই ছেলে কিন্তু চলে আসছে ঘরের ভিতর থেকে, এসে মানে দেখে যায় সে মানে চুল টলে এলোমেলো হয়ে গেছে, মানে সে খুব রেড মানে বিহেভ করছে। তখন তাকে ঘরের ভিতর নিয়ে গেল, তাকে যতক্ষণ বিছানায় রাখা হয় তার কিন্তু কোনো শক্তি নেই, সে খালি ঘুম ঘুম করে শব্দ করছে, কিন্তু সে মানে উল্টাপাল্টা কথা বলছে, কিন্তু সে কোনো মানে এনার্জেটিক কোনো কাজ করছে না। কিন্তু যেই তাকে মাটিতে নামানো হয় অথবা কোথাও এক জায়গায় নিয়ে যাবে বা হুজুরের বাড়িতে নিয়ে যাবে, যেই তাকে মাটিতে নামানো হচ্ছে তখনই সে একদম মানে দুই ছেলে স্বাভাবিকভাবে ইয়াং সময়ে কিন্তু একটু মানুষের শক্তিটা একটু বেশি থাকে, সেই দুই ছেলেও তাকে ধরতে পারছে না, দুই ছেলে এবং তার বড় মেয়ে ছেলে তাকে ধরে আটকাতে পারছে না, তাকে মাটিতে নামানোই যাচ্ছে না। তখন তার বড় ছেলে একটা হুজুরকে নিয়ে আসছেন, নিয়ে এসে হুজুর তখন তাকে এবং সে খালি একটা কথাই বলতো, আমি গাছ উঠবো, পাশে একটা তাল গাছ ছিল বলতে আমি গাছ উঠবো, তো আমাকে কেউ ধরবি না, আমাকে ধরতে আসলে তুমি তো মেরে ফেলবে, আমাকে ছাড় আমি গাছ, আমাকে ছাড় আমি গাছ উঠবো, একটা কথাই সে বারবার বলছে। হুজুর আসার পরে হুজুর তাকে যখন একটু মানে বকাটকা করছে, একটু মানে যেইভাবে আসলে হুজুর আর ছাড়ায় এরকম দুষ্ট ধরা করে, সে হুজুর সে বলছে যে সেই নামটাই বলছে দীপ, বলছে আমি দীপ, আমি ওকে ধরছি, ওর ভাইয়ের বাসায় দাঁড়াতে গেছিল, ওর ওখান থেকে আমি ওকে ধরছি, আমি ওকে ছাড়বো না, ওকে আমি সারা জীবন ধরে রাখবো, ওকে আমি সহজে ছাড়বো না, এবং সে কাছে উঠবে। দীপটা কিন্তু বলেছিল যে আমাদের বাসার পিছনে যে আম গাছটা থেকে তাকে ধরেছে, যাতে এখন সে গাছে উঠছে, সে কোনো গাছ উঠছে। তারপরে এখন পর্যন্ত আমার তাবিজ তাবি দেওয়ার পরে পুরো ঘর বন্ধ, বাড়ি বন্ধ করার পরে এখন আর আমার ফুফুকেই করে না, কিন্তু আমার ফুফু বলে যে মাঝে মধ্যে সে নাকি মানে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে ওই দীপ ওই জিনটা তাকে ধরতে আসতেছে, তার সাথে কমিউনিকেট করতে আসতেছে, তখন আমার ফুফু নাকি খুব মানে ই করে। এবং এমন সময় হয় যে ফুফু নাকি যে বোবা ভূত যেটা বলে ওরকম ধরে, কিন্তু আমার ফুফু দেখে যে অন্য কেউ না, ওই দীপ ছেলেটাই মানে দীপ জিনটাই তাকে ধরছে।
আসলে কিছু বলার নয়, মানে এটা আরো সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে, বেড়াতে গিয়ে ওখানে নাম বলা এবং নাম বলা
টান দেওয়া,
এবং আমার আম্মা যখন এটা শুনেছে যে আমাদের বাসা থেকে এরকম হয়েছে, আমার আম্মা থাকবেই না সেই বাসায়। আমার আম্মা আমার আব্বাকে বলছে হয় তুমি বাসা চেঞ্জ করো, না হয় অন্য কোথাও আমার আম্মা আমার এই বাসায় থাকবে না। এবং আমাদের যে আম গাছটা এখন কেটে ফেলা হয়েছে, তখন আম গাছটা একদম ঠিক আমাদের রান্নাঘর থেকে আম গাছ মানে 3-4 হাত দূরত্ব, ওই গাছের আম আমরাও খেয়েছি। আমার আম্মা আমার অনেক আমরা ছোট যখন ছিলাম তো বড় হওয়ার পরও দেখছি যে 5-6 বছর বয়স যখন দেখছি তখনও যে সন্ধ্যা হয়েছিল সে রান্নাঘরের দরজা বন্ধ করে দিত, জানালা বন্ধ করে দিত, জানালে ওরা আম গাছটা যেন দেখা না যায়। এখন পর্যন্ত সেই বাসাতেই আছি এবং প্রবলেম হয়নি, কারণ আমাদের বাসাটা পরবর্তীতে বন্ধ করানো হয়েছিল। এবং আমার আম্মা বলেছেন যে এর পরে থেকে নাকি ওই বন্ধ করানোর আগ পর্যন্ত নাকি ঘরের ভিতরে এরকম শোনা যেত, মানে আমার আম্মা টের পেত
কিন্তু উনি বলতেন না কাউকে, নিজেই বিশ্বাস করতেন না,
নিজেই বিশ্বাস করতেন না। হ্যাঁ, আশেপাশে
এটাই হয়, ইগনোর করার চেষ্টা করে মানুষ, কিন্তু নিজেই নিজেকে ইগনোর করে।
কখনো কখনো কিছু কিছু জিনিস ইগনোর করতে হয়, তা নাহলে থুয়ে বসে জিনিস।
এবং আমার বাসায় কিন্তু আসলে ওই আমার ফুপু আম্মার কাছে কাহিনী শোনার পর থেকে কিন্তু আমার বাসা অনেকেই অনেকদিন বেশ কয়েক বছর আসতেন না। ফুপু আম্মাকে ধরে গেছে আমার বাসা থেকে সে মানে 20 গ্রাম কোথায় পর্যন্ত
কথা,
এখন তার মানে এখানে যদি আসে তার মানে এখানে তো ধরবে আর কি।
তো জান্নাত, এত রাতের বেলা এখানে বসে আপনার কি মানে এই পরিবেশের সঙ্গে কোনো ভয়ের কোনো কিছু মনে হচ্ছে?
মানে পরিবেশটা অনেক ভৌতিক ভৌতিক লাগছে, ঘটনাগুলো যখন বললাম তখন ভয় লাগছে যে মনে হচ্ছে যে আমার পিছনে মনে হয় কেউ দাঁড়ায় আছে, এই একটা আপনার আছেন তো তাই একটু সাহস আছে।
ওকে, তো এই মুহূর্তে রেহান চলো আমরা একটু মিলন ভাইয়ের কাছে যাই। মিলন ভাই, আপনার লাইফে অনেক কিছু আছে মনে হয়, আমরা ডন টিমের কাছে যেটা শুনেছিলাম
যে আমার লাইফে একটা ঘটনা ঘটে গেছে,
তার আগে শুনি যে মিলন ভাই আপনি কোথায় থাকছেন, কি করছেন?
আমি থাকি মগবাজারে, আমি ড্রাইভিং করি।
আচ্ছা, প্রথম আপনার এই যে ভয়ের কিছু ঘটনা ঘটছে কবে, কোন ঘটনাটা প্রথম আপনি কিভাবে?
আমার আমার লাইফে যে ঘটনাটা ঘটছে সেটা হলো আমি তখন ক্লাস 3 তে লেখাপড়া করি। এখন আমরা
কোন এলাকায় থাকেন তখন আপনার গ্রামের বাড়ি?
গ্রামের বাড়িতে
পড়ছি। আচ্ছা,
এখন আমাদের বাড়ির পাশে একটা বাগান আছে, মানে বেশ ভয়ানক, এখনো সন্ধ্যার পরে সে বাগানে পানি দেখে চলাফেরা করে না।
এখনো
যদি বা চলাফেরা করে, অনেকের সামনে অনেক কিছু বাদে বেশ কয়েকজন মারাও গেছে ওখান থেকে ভয়
পেয়ে।
যাই হোক, যখন আমরা একটা ফ্রিতে পড়ি, আমি আর আমার এক ফ্রেন্ড, ওরা আমরা দুজনে খুব ক্লোজ ছোটবেলা থেকে। এখন একদিনকে আমরা ফুটবল খেলতে গেছিলাম, তখন পাটের পাতার পাট বোনা হয়েছে, কেবল সেই এক দেহাত পাট বড় হয়েছে। এখন এখন ফুটবল খেলা শেষ না গেলে 5-10 মিনিট আগে শেষ করে দিই খেলাটা, বাড়ির দিকে রওনা দিলাম। এখন আসতে হলে যে বাগান ভয়ানকের বাগানটা, ওই বাগানে পাড়ি দিয়ে আমাদেরকে আসতে হয়। তখন খেজুরের বদল খেজুর কাছে খেজুর ধরছিল, এখনো বললো যে আমি দুটো খেজুর করে নিয়ে আসি। আমি বললাম না, এখন তো মাগরিবের সময় হয়ে গেছে, এখন তো বাগানে ঢুকিস না, এখন কিছু তো করতে পারে, এখন ঢুকিস না। মানে আমার থেকে 5-10 হাত দূরে গাছটা, আমি বলে দুটো কাছে আমি তারা দুটো কেন নিয়ে আসি, খেজুর পাচ্ছে মনে করে নিচে পড়ছে, তো ও খেজুর টানতে গেল। তখন ওখানে গিয়ে মানে ওর কেলো মানে ক্লান্ত বোধ মনে হচ্ছে, মানে মনে হচ্ছে যে মানে ঘুম ঘুম আসতে তোর, মানে এই ভিতরে একটা স্বপ্ন দেখলো যে দেখ তোর সামনে কি। আমাদের ফ্রেন্ড দেখলো, এখন পরে সে দেখে যে সামনে মাটি বেশ কিছুটা ফাটা, আর চারপাশে আঙুল 4-3 মাসে যেরকম মাটি মাঠ কেটে যায় ওরকম ফাটা। এখন লক্ষ্য করলো যে ভিতরে একটা পিতলের কলসের মতো, কলসের মুখে একটা ঢাকনা, ওটা দেখলো। ওটা দেখে ও বেশ কিছুটা গাঁথায় গেল, গাঁথাকে চলে আসলো। তো সে এখন চোখ মুখে অবস্থা অন্যরকম। আমি বললাম কি ছবি করতে কি হয়েছে? তারপর বলতেছে যে আমি তো যা গেলাম আমি এরকম কিছু দেখলাম। এখন আমি বলছি না, এখন দাঁড়াতে দাঁড়া এখন তার কল এখান থেকে। তখন আমরা দৌড়ে ছুটে চলে আসলাম ওখান থেকে বাড়ি। রাত্রে আর আমরা কেউ বেরোই নাই। এখন পরদিন সকালে ও আমাকে ডাকতে আসলো যে মিলন চল তো আমরা ওইটা দেখে আসি। এখন আমি বললাম যে দুজন গেলে কেমন হয়, ভয়ানক একটা বাগান, আমরা তার দুজন গুছাই এলো, ছয়জন গুছালাম আমরা, মানে যাদের গুছলাম তারা আমাদের সাথে আরো বসে ছোট। আমরা গেলাম ওইখানে ছয়জনে আমরা গেলাম খুঁজতে একটা কাছে নিয়ে, গিয়ে বাগানের সাইডে গেলাম, গিয়ে দেখি মানে বাগানের যে মালিক সে ওইখানে বসে আছে, একটা মাসাল পাচ্ছে ওইখানে বসে আছে গরম অব্দি। উনি দেখলো আমাদেরকে মারবে খুব, চলে আসলাম ওখান থেকে। পরদিন আমরা আবার রওনা দিলাম, তখন ওখানে গেল যে গিয়ে দেখলো যে আশেপাশে কেউ নেই,
যেখানে কলস দেখেছিল সেখানে মাটি খোঁড়া শুরু করতে,
মাটি খোঁড়া শুরু করতে গেছি আমরা। এখন খুঁজতে গেলে ওইখানে দিনে গেলাম, এখন ওখানে 3 জনকে খুঁজতে দিলাম। আমি বললাম আমি পাহারা দিচ্ছি আর তোর এটা খুঁজে ওইসব দেখো ওখানে কি পাস, ওইসব ব্যাপার গোপনে নিয়ে আসবি। আরো বেশ কিছু গাছ কাপড় শুরু নিয়ে গেছি, আমি যদি পাই যদি এটা মানে ঘিরে নিয়ে আসবে দেখে নিয়ে কেউ তো না দেখে। এখন ওটা খোঁজা শুরু করছে, খুঁজতে খুঁজতে বেশ এক হাত বেড়া থাকতে ভালাই কিছুই পাচ্ছে না। এখন একজন বলছি দেখ কে কে যেন খুঁজে নিয়ে গেছে, আমি বলি কেউ খোঁজে দেখে খোঁজে ডাক থাকবে, খোঁজে ডাক থাকবে। এখন আমাকে আর তো খুঁজতো, আর তো খুঁজতে সে এক ফোনে 2 হাতে খুঁজবে, খোঁজার পরে ওখানে একটা একটা কয়েল পাইছে, একটা একটা কয়েল ওই যে কয়েলকে বাদ ধরে গেছে। এখন ওই যে হলুদ যে
টাকাটা দেখে কিনতে পান দিতে পারবো না আমি
পান্তনিয়ে নিয়ে যাবো। আর এইটাই কারণ করি না, তোমার সারদার বিপদ হলো না, তখন সে বলতে কিছুই বিপদ হলো প্রেম বিশ্বাস করি না, পরে টাকা নিয়ে ঘরে রাখলে এরকম করে রাখার পরে এখন তো বেলা তখন তিনটা বাজে, এই বিপদ আমাদের কোনো সারাশব্দ নাই, মানে আমরা ঘরে রেখে দিয়েছি নিজের আলোচনা করতে আর কি। আমার দাদিকে বাড়ির পাশে একটা সরম কাটতে ওইখানে পরে বসে গল্প করতে এখন ও বলতেছে মানে আমাদের মধুমতি নদী, মধুমতি নদীর এখানে একটা গ্রামে মানে একটা ওসি এরকম একটা টাকা পাইছিল, তখন তাদের সঙ্গে দেখা ছিল যে টাকাটা তুই আগুনে ফুলা, আগুনে ফুলালে মানে ওর যে মালিক সে মালিক মারা যাবে, তোর এই টাকাটা সঙ্গে পূর্ণ চলে যাবে, তখন তাই করছিল তখন সে অনেক টাকা পাইছিল, ওনাকে বুদ্ধি থাকবে আমি বলছি চলতে এক কাজ করি তাহলে আমি তো গরম পেন্টে পুড়াই ফেলাই, পুরানোর পরে হয়তো আমরা কিছু পাবো, এখন এই বুদ্ধি করে আমি বলছি রাত তুই টাকাটা নিয়ে আসবি, এখন এই যে একটা ব্যাটা করছে ব্যাটা করে আমার উঠবে বুদ্ধি দিল যেখান থেকে টাকাটা খুঁজছিস ওইখানে গিয়ে মাটি দিয়ে লাগাবে হাত সোজা দিবে না ছেড়ে দিবে না, আমরা কত সময় গেলাম দুজনে ওখান থেকে মাটি লাগালাম হাতটা সোজা গেল আমরা, এখন টাকাটা ওর বাড়িতে নিয়েছে, এখন ও সন্ধ্যা হলে বেশ কিছু আক্রমণ করতে হবে মানে মাঝে মাঝে হ্যাঁ মাঝে মাঝে মানে অন্য মানুষ করে যাচ্ছে আর মাঝে মাঝে নিজেকে ফিরে আসতে পারে, যখন অন্য মানুষ করে যাচ্ছে তখন বলতেছে এই টাকাটা তোর একা দেখাই দিই কেন তাকে তুই তোর বন্ধুকে নিয়েছিস আমি মনে কিছু করি, তারপর আরো ছয়জন গুছাই চারজন গুছাই নিয়ে মোট করে ছয়জন দিছিস আমি তাও কিছু মনে করিনি কিন্তু তোরা গ্রাম আসলে কেন পাঠাবে সব বিশ করা উচিত এখন এই দেখে ওর বড় টাকা ভয় পেয়েছে, ভয় পেয়ে ওর টাকাটা আমাদের বাড়ি নিয়ে দিয়ে গেছে আমার কাছে বললেন টাকা রাখো ওই টাকা আমরা অনেক পারবো না সেদিন আমার ফালি ঘরে দেবে মা আবার কি করছে ওইটা নিয়ে আবার বড়টা খোলা দিয়ে দেখে তারপর তো খাইতে বসছি ভাত যখন আবার খাইতে বসে আমার তখন আমি দেখি খাটার তলে সাপ মানে কয়েকটা সাপ ঘোরাঘোরা করতে মানে ফুসফুস করতে যেন একটা কামড়াবে, তারপরে আমি বলছি না খাটার তলে একটা সাপ হয়েছে কেন আমার যদি কোন সাপ কোথাও তো সাপ নেই আমি বলছি ফুসফুস বড় বড় তিনটে সাপ দেখতে ফেলে দিয়ে তো মা দেখছেন আপনার মা দেখছেন মা দেখছেন আমি শুধু দেখছি আমি একটু চিৎকার করা শুরু করছি বলতে ভয় চিৎকার করা শুরু করলেই একটা মা বলছে কই সাপ মানে মা কিন্তু দোয়া পড়ে দিচ্ছে আমাকে আমরা শুয়ে বসি শুয়ে পড়ে পরে রাত্রে বেশ কয়েকবার দেখতে হবে এরকম আর সাপসে বড় চিৎকার উঠতে দেন এখন রাত্রে করতে গেলে যখন ঘুমা বসছে রাত্রে ঘুমানোর পরে আমাদের স্বপ্ন দেখা আসবে তোদেরকে দিছি আমি আমার নিজের সম্পদ আমি কিছুদিন পর চলে যাবো আমি তো এটাকে আমার সম্পদ দিয়ে দিতে চাইছিলাম
কাকে স্বপ্ন দেখাচ্ছে
না আমাদেরকে স্বপ্ন দেখা আসবে
আপনাদেরকে
আমরা যে কোনো দিকে সব
আচ্ছা আপনার ফ্রেন্ডরা
হ্যাঁ সবাই একই স্বপ্ন দেখছি আমরা
আচ্ছা
স্বপ্ন দেখাচ্ছে এইটাই তোরা ছয়জন শেয়ার করছিস আমি তাতেও তুই ছয়জনও করে দিয়েছিলাম দিয়ে দিতে চাইছিলাম কিন্তু তোরা এখানে এনে জানিস তুই আমি সবাইকে জানাইছিস শ্মশানে নিয়ে শ্মশানে নিয়ে আমাকে অপমান করছিস তোরা এই জন্য তোদের কড়া মাসক দিতে হবে আমার দেখালো যে তিনটা টাকার কলস মানে ভর্তি করে একটা টাকার কয়েল হয়ে গেল আর এটা বলে গেলো যে একটা টাকার কল বানাই দিলাম ওটা তোরা মাথায় নিতে পারবি না নিতে গেলে মানুষ থেকে ধরে ফেলবে এই জন্য আমি একটা টাকা পরিণত করে দিচ্ছি তার তুই ওটা পকেটে করে ভয় নিয়ে রাখতে পারিস ভয় নিয়ে যেটা ভিতরে রাখবি সেটাই ওই আসলটাকে পরিণত হয়ে যাবে সেই সন্ধ্যায় কলসে পরিণত হয়ে যাবে এরকম বলতেছে এখন এরকম আগে স্বপ্ন দেখে রাত বলে গেছে আমাদের এখন পরের দিন সকালে আমি বলতে যে সবুজ করছি সবুজ করে রাখছি কিছু স্বপ্ন দেখছিস তাহলে আমি তো এই স্বপ্ন দেখছি এখন সবাই একই স্বপ্ন দেখছি আমরা তুই একই সাহায্যে একই স্বপ্ন দেখতাম এখন দেখ পরের দিন আমরা ওই স্কুলে গেছি আমরা স্কুলে যাওয়ার পরে এখন স্কুলে গেছি স্কুলে গিয়ে ক্লাস ক্লাসে গেছি মানে যে বইটা খুলি সাদা সাপ বইছি সেগুলো নিজ যে সাপ মানে এই বলে কয়েকবার ক্লাসে বাইরে চিৎকার করে বাইরে চলে আসছে মানে হ্যাকার সময় হ্যাকাতে ধরনের সাপ যদি ভাবছিল আত্মগুলো বড় সাপ দরজা খুলতে ভিতরে বড় সাপ সাপ কিন্তু সাপের সাপ মানে
আরো একবার ছোট্ট একটা বিরতি ফিরবো ঠিক রাত একটায় যারা এবিসি রেডিও শুনছেন ডর শুনছেন তাদেরকে মনে করিয়ে দিচ্ছি আবারও ডর হচ্ছে বাংলাদেশের ভৌতিক এফএম অনুষ্ঠানে এমন একটি অনুষ্ঠান যেটি প্রথমবারের মতো বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে ভৌতিক ঘটনাগুলো সেখানে বসে রেকর্ড করে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার রাত 11:20 পরিবেশন করে ডরের স্পেশালিটি এটি যে প্রতিটি পর্বই বাংলাদেশের বিভিন্ন ভৌতিক জায়গায় বসে রেকর্ড করা হয় আজকে যেসব অতিথি দরে বসে তাদের জীবনের অতিভৌতিক ঘটনাগুলো বলছেন তারা প্রত্যেকেই এরকম রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন। অনেকেই হয়তো ভয় পেতে পারেন, তাদের জন্য বলছি আমরা যখন অনুষ্ঠান রেকর্ড করি তখন আমাদের সঙ্গে থাকে ABC-র বিশাল প্রশিক্ষিত একটি টিম, সুতরাং কোনো দুর্ঘটনা ঘটারই কোনো সম্ভাবনা নেই। এই অর্থে আপনি যদি রোমাঞ্চ পছন্দ করেন, আপনি যদি আপনার অতি ভৌতিক ঘটনাগুলো আমাদের এখানে এসে বলতে চান, নিঃসন্দেহে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে টিম চাপবেন, তারপর আপনার জীবনের যে অভিভৌতিক ঘটনাগুলো আছে সেগুলো সংক্ষিপ্ত করে বলে আপনার সেল নাম্বারটি দিয়ে দেবেন। আমাদের টপ টিম আপনার সঙ্গে যোগাযোগ করবে। ফিরছি ঠিক রাত একটায়। বিশেষ সন্নিবেশ করিয়েছি, আমাদের অনেক বন্ধুই প্রশ্ন করতেন, যেহেতু আমরা বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে যাই, সেখানে মেয়ে বন্ধুরা অংশগ্রহণ করতে পারবে কিনা। আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, এখানে যদি কোনো মেয়ে বন্ধু তার জীবনের ভৌতিক ঘটনাগুলো বলতে চান, আমরা তার সুবিধা হয় এরকম একটি হন্টেড জায়গা নির্বাচন করি এবং আমাদের সঙ্গে থাকে ABC রেডিওর প্রশিক্ষণপ্রাপ্ত বিশাল একটি সিকিউরিটি টিম, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু আপনার জীবনের অধিভৌতিক ঘটনা শুনে আমাদের যারা ডর শোনেন, যারা যাতে ডরের অনুভূতি পান, সেটি আমরা নিশ্চিত করি। প্রিয় শ্রোতা, আমরা আবারও চলে যাচ্ছি সুমন এবং রেহানের কাছে অন দ্য স্পটে, গল্পের ঠিক সেই জায়গায় যে জায়গাটিকে আমরা বিরতি নিয়েছিলাম।
আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে আপনারা যেখানেই যাচ্ছিলেন শুধু সাপ আর সাপ দেখতে পাচ্ছিলেন, তারপর
এখন এই মানে এলো বাচ্চা শুরু করছে, তখন স্কুল থেকে আমাকে নিয়ে আসতে বাড়িতে, এখন বাড়ি আসার পরে দেখি যে সবই দূর কুন্দে বাড়িতে ওরকম মানে বেশ কিছু লোকজন আশেপাশে, মানে যাতে সবই দূর মানে ওর ঘরে আসতো, ওকে ঘরে আসতো মানে মানে ওই যে আসল আসলটা ওর উপর আসল কষ্ট করে
ভর করে
ভর করেছে, ভর করে বিভিন্ন কথা বলছে, এসে বলতেছে তোর বাবার নাম ছিল আহম্মদ, বলছে শোন আহম্মদ তুই হলো গরিব মানুষ, তুই ধ্যান চালায় খাস, তোর ছেলে নামাজ কালাম পড়ে, পাঁচ হচ্ছে নামাজ কালাম পড়ে, তার ফ্রেন্ড তো পাঁচ হচ্ছে নামাজ কালাম পড়ে, ওদের কথাবার্তা আসলে আমি খুব খুশি হয়েছি, খুশি হয়ে আমার জিনিস ওদেরকে দিয়ে দিতে চাইছিলাম আমি, তারপরে তো ভবিষ্যতে কষ্ট না থাকে। আর তোর ছেলে কি করলো, ছয়জন লোক সাদা করে নিয়ে গেলো, গিরামকে জানালো, ফকিরকে জানালো, আরো অনেক শ্মশানে গেলো, ইটা করলো সেটা করলো, এর জন্য অনেক মাসুল দিতে হবে তোর ছেলের, তোর ছেলের কপালে আর মিলনের কপালে অনেক কষ্ট আছে, বাকি ছজন করলে কষ্ট তো আছেই, এরকম বলতেছে। এখন আমাকে বলতেছে মিলন তুমি এখন চলে যাও, এখানে থাকলে তোমার কষ্ট ভয় কি হতে পারে, দুর্গা হতে পারে, মানে আমার কাকি বলতেছে আর কি, আমি বলছি না দুর্গা তো ওরা আমি একসাথে গেছি, যেন ওর বিপদ আসতে আমি ফেলে একটু চলে যাবো, কিন্তু কিন্তু বলটা কথা বলতেছে, মানে বলার পরে এখন ওদের বাস পাশে এক কাকা ফকির ছিল তাকে ডেকে আনলো, ডেকে আনার পরে একটু ঝাড় বুক করলো, ঘর বুক করার পরে বড় বাড়ি থেকে চলে গেল, এখন চলে যাওয়ার পরে এখন ওকে ধরে বড় বড় ওজন নাম করে আমাদের এলাকায় একটা ওজন আছে, সে অনেক দিন পরে মানে বেঁধে বেঁধে রাখে, অনেক কিছুই করে, আসলের পর পরে তার কাছে নিয়ে গেলো, ওখানে গিয়ে আমাদেরকে ঝাড়পু করলো, ঝাড়পু করে তাবিজ দিল, তাবিজ দিয়ে পরে বললো যে এখন তোরা বাড়ি আসছিস, বাড়ি যাওয়ার পরে তোর যখন বাড়িতে পা রাখবি তখন ওর টাকাটা তোর ঘর থেকে বেরিয়ে চলে যাবে, টাকাটা কোনো মতো বাধা দিয়ে না, টাকা চলে গেল টাকার পাঁচ পাঁচ তিন পয়া দুধ আর তিনটা কলা, যেখান থেকে ফুটি দিস সেখান থেকে তোরা দুজনকে দিয়ে আসবি, এক তোদের একটা দোকান ষোলো থেকে সাতটা রক্ত দুধের ভিতরে মিশ্রিত করে দিবি, বলে এটা দিয়ে দিবি ইনশাল্লাহ কোনো বিপদ হবে না, এখন চলে আসলাম বাড়ি, আসার পর আসার পর তিন পয়া দুধ আর তিনটা কলা কিনে নিয়ে আসলাম আমরা, আসার পর যখন বাড়িতে পা রাখলাম
মানে তখন ঘরের তাল মানে কাঁপতেছে, উৎকর্ষটা ওদের ঘরে নিয়ে গেছিল, ওদের ঘর কাঁপতেছে। এখন সবাই তো ভয় পাচ্ছে, সবাই দেখতেছে দৃশ্যটা, যে ঘর কাঁপতেছে, ঘর কাঁপতে কাঁপতে মানে যে কুলার ভিতরে টাকা রাখছিল কুলাটা ফেটে ভেঙেছে, টাকা রাখতেছে একটা টাকা যেরকম ঘরে আসে ওরকম টাকাটা ঘরে আসতেছে, ঘর আসে
সবাই দেখতে পাচ্ছে, সবাই গড়িয়ে যাচ্ছে,
হ্যাঁ সবাই দেখতে পাচ্ছে। তখন তখন আমি আর সেই বন্ধু সেই তিন সে দুধের পাতিল আর কলানি রওনা দিলাম, রওনা দিয়ে পাঁচ করে দিলাম, পাঁচ হাজার টাকাটা আর যেখান থেকে খুঁজছিলাম ওরা ওইখানে যে টাকাটা গর্তিতে পড়ে গেল, গর্তিতে পড়ে গেল তখন নাকি প্রশ্ন পাঁচ দশম বাকি আছে আর মানে হুজুর আমাকে যেভাবে নিয়ম বলে যেভাবে দিয়ে ক্রস হয়ে থাকবি পরে দশ পনেরো মিনিট পরে মাটি গাছের পরে ওই যাবার নিয়ে আসবে, মানে যে
পাঁচিলে আপনি দিয়েছেন ওগুলো নিয়ে আসবেন,
হ্যাঁ পাঁচগুলো
পাঁচিলে দুধ দিচ্ছে
মাটি গাছের পরে। এখন আমি দিয়ে ওই যে অপেক্ষা করতেছি, এখন ভয় করতেছে আমাদের, ভয় করতেছে এখন এই মধ্যে থেকে আমাকে কাকা আসতে দেবার, আমি কাকা দাঁড়ান তো আমাদের এই কাহিনীর দুধ দিচ্ছে তো ভয় করতেছে আমাদের। উনি দাঁড়ালো, আমরা মাটি গাছের পরে গেলাম এদিকে দুধের পাঁচিলা পুরো খালি, মানে দুধটা ভিতরে নেই আর মানে কলা কলার ভিতরে নেই, কলা শুকা পড়ে আসছে দোকানে, কলার দুধ নেই। পরে আমরা কেন চলে আসলাম, ওইদিনকে রাত্রে স্বপ্নে দেখালো, মানে আমাকে দেখায়নি আর সবগুলো স্বপ্নে দেখাইছে, যে বিষয়টা তুই তোরে দেখাইছিলাম তুই সবাইকে জানাইছিস, এই জন্য তোর ঘরে বিপদ এখনো কাটেনি, তোর আমি কোনোদিন একা বলি এর উপর শাস্তি দেবো তোকে, আমি এই কথাটা বলে স্বপ্নে দেখা হবে। তার পরের দিন ওকে হুজুর কাছে নিয়ে যায়, না হুজুর বলে ওকে বিপদ তো কাটে নাই, ওই জন্য সন্ধ্যার পর কখনো একা না বেরোয়, ওরে একা বলি যে কোনো দিন সে কোনো দিন ওখানে বিপদ কাটাই দেবো। তারপর থেকে আমার সাথে ফ্রেন্ড এখনো একা সন্ধ্যা করে বেরোয় না বাইকের, আমারও পরে বিপদে নেই কখনো
ফ্রেন্ডের সেই বিপদটা এখনো
এখন এখনো রয়েছে, এখনো সন্ধ্যা করে বাড়ি থেকে বেরোয় না, যদি ভাই একা কোনো তা পুরে যায় বিভিন্ন ধরনের চিৎকার করে হ্যান করে ত্যান করে
বিভিন্ন রকম
বিভিন্ন রকমের কি করে। এখনো
আপনার ফ্রেন্ড এখন কোথায় আছে?
সে এখন দেশে বাড়িতে আছে, গ্রামে থাকে,
গ্রামে থাকে। আচ্ছা এটা কতদিন যাবৎ চলতেছে তার সঙ্গে?
মানে ওই যে আমরা যখন তখন প্লাস টেনিতে পড়ি তখন আমাদের বয়স আট নয় বছর, বয়স
আট নয় বছর থেকে এখনো পর্যন্ত,
এখনো এখনো
দীর্ঘ সময় সে এখনো পর্যন্ত সন্ধ্যার সময়
একা বেরোতে পারে না, বেরোতে পারে যদি কয়েকজন সাথে থাকে পরে একা থাকতে পারে না কখনোই, একা থাকলে বিভিন্ন ধরনের কিছু দেখে বিভিন্ন ভয় পেতে পায়।
কিন্তু আপনার আপনি সেই দিক থেকে মোটামুটি এখন
আমি এখন তো সুস্থ আছি, আমার
কোনো ধরনের কোনো কিছু
প্রবলেম কোনো ধরনের কোনো প্রবলেম মনে হয়
না। মিলন ভাই এইটাই ছিল আপনার অভিজ্ঞতাটা, কিছু জায়গায় এসে মনে হচ্ছে ইনফ্যাক্ট কিছু কিছু জায়গা শুনে যে আসলে এটা কি আদৌ পসিবল, কিন্তু হয়তোবা যার সঙ্গে ঘটেছে সেই
ঘটনা সেই।
ওকে মিজান ভাইয়ের ঘটনা তো শুনলাম, আসলে বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণটাই তো হচ্ছে আপনাদের যার যার ব্যাপার। যাই হোক এই ফাঁকে আমরা চলে যাই আর একজন বন্ধু আনোয়ার ভাই আছে এই মুহূর্তে, আনোয়ার ভাইয়ের কি এই পরিবেশে কোনো ধরনের আতঙ্ক কাজ করছে কিনা? আনোয়ার ভাই কি অবস্থা, আপনার পরিচয়টা আর একটু ভালো করে জানি।
আমি শেখ মোহাম্মদ আনোয়ার হোসেন, গ্রাম মান্দ্রাপ।
আচ্ছা আপনি কি করছেন এখন?
আমি এখন একটা জব করছি চাকরি মুন্সিগঞ্জে।
আচ্ছা আর আপনার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো ঘটেছে কোথায়?
সেই জায়গাটা আমাদের গ্রাম মান্দ্রা, আমাদের গ্রামের পূর্ব দিকে একটা চক আছে, চকের মাঝখানে একটি কবরস্থান, মানে আমাদের গ্রামের লোক মারা গেলে সবাই ওই কবরস্থানে মাটি দেয়।
আচ্ছা আচ্ছা
তো বর্ষা সিজনে চকে মানে পানি এসে পড়ে, কবরস্থান তো খুব উঁচু,
ওখানে পর্যন্ত পানি চলে
আসে চলে আসে।
তো এই ঘটনাটা কবের ঘটনা?
এটা 2009 সালের ঘটনা,
2009 সাল মানে
ডিসেম্বরের শেষের দিকে। কারণ ছোটবেলা থেকে মানে আমি ভয় পেতে খুব ভালোবাসতাম, যখন বড় হলাম আমরা চার বন্ধু ছিলাম, আমি আনোয়ার, রাসেল, সজীব এবং সিরাজ। ভৌতিক ঘটনা অনেক জায়গায় ঘটে, তো আমরা বিশেষ করে সেগুলো দেখার জন্য যাই। আমরা চার ফ্রেন্ড মানে ফার্স্ট একদিন ওই কবরস্থানে মানে অনেকের কাছে শুনি যে ওখানে মানে অনেকে দিনেও গরু ছাগলের জন্য যখন ঘাস কাটতে যায় মানে অনেক মানে কিছু দেখে, কখনো দেখে মানে মানুষ দাঁড়ানো পরপটিও দেখে না, কোনো না কোনোভাবে মানুষ ভয় পায়। তো আমরা চার ফ্রেন্ড একদিন চিন্তা করলাম তো আজকে কবরস্থানে আমরা রাত্রে গিয়ে দেখবো যে এমন কোনো কিছু দেখা যায় কিনা। তো সেদিন আমরা রাত্র 10:30-11 এমন হবে, গ্রামের বাড়ির সবাই
ঘুমাতে
তাড়াতাড়ি, তো সেদিন যাবার পরে আমরা পুরো কবরস্থান ঘুরলাম, চারোপাশে মানে অনেক গাছপালা ভরপুর, গ্রামের কবর তো কোনো কিছু দেখলাম না, তো দেখলাম শুধু গাছে মানে অনেক পাখি দেখা যায়, লাইট নিয়ে গেছিলাম, তো পাখি দেখে আমাদের খুব মানে লোভ জাগলো, এই ক্ষেত্রে ইয়ার কান দিয়ে আমরা মাঝে মাঝে দিনে পাখি শিকার করি, তো রাত্রে মানে বক ঘুঘু এই ধরনের অনেক পাখি দেখলাম। পরের দিন আমার এক ফ্রেন্ড রাসেল ওকে বললাম তো চল আজকে আমরা কবরস্থানে পাখি শিকার করবো, তো আরো দুই বন্ধু সজীব এবং সিরাজকে বলছি তো ওরা যাবে না, ওরা বলেন আমরা র্যাকেট খেলবো, তখন শীত মৌসুম ওরা র্যাকেট খেলতেছে, তো রাত্র 10:00 মতো বাজে, তো আমি রাসেল দুজনে গেলাম, তো আমাদের সাথে চার্জার লাইট, তো যখন কবরস্থানে উঠলাম যখন রাসেল লাইট মারে গাছে দেখি মানে গাছে বক ঘুঘু যে কটা পাখি গুলি করি মানে দেখি লাগে কিন্তু নিচে পড়ে না উড়ে যেতে থাকে এক পর্যায়ে
গুলি খাওয়ার পরে উড়ে চলে যাচ্ছে
উড়ে চলে যাচ্ছে নিচে পড়তেছে না এক ঘন্টার মতো প্রায় ঘুরছি তখন পূর্ব আকাশে মানে চাঁদ উঠতেছে মানে হালকা চাঁদের আলোটা মানে পড়তেছে মানে
মানে আধো আলো আছে
মতো একটা তো সারা কবরস্থান প্রক্রিয়া গাছ ধরার পরে যখন পাখি শিকার হলো না তোমার রাতে আমাকে বলতেছে যে বোন চল আসতে চাইবে তো তখন আমরা বাড়ির দিকে রওনা দেবো তো কবরস্থান থেকে নামা একটুখানি মানে আগে মানে তোমার নেমে আমাদের বাড়ির যে রাস্তাটা মানে এটা আইল যেটাকে বলে মানে দুজন পাশাপাশি হাঁটা যায় তো যখন
আশেপাশে কোনো বাড়ি ঘর নেই
আশেপাশে কোনো বাড়ি ঘর না বাড়ি আছে সেটা অনেক দূরে যখন কবরস্থান থেকে নামবো দু চার কদম না মানে পা ফেলার আগেই দেখি মানে একটা গাছের ছোট বেচারা পেঁচা বসা তো রাসেল আমাকে বলতেছে পেঁচাটাকে গুলি কর তখন আমার ইচ্ছে ছিল না যে একটা পাখি শিকার হলো না তো পেঁচা দিয়ে কি করবো বাচ্চাটা চলে আসতো তো আমি পাখিটাকে গুলি করলাম তো লাগে নিচে পড়লো তো নিচে পড়ার পরে আমি রাসেলকে বললাম লাইটে তখন মানে আলো কই মারছে কি একটু আলো আছে চাষ শেষের দিকে তো রাসেলকে বললাম লাইটা মার পেঁচাটাকে নিয়ে আসি তখন পেঁচাটা ধরার জন্য যখন মানে সামুদ্রিকে পা ফালাইলাম তো নিচে জঙ্গলে তো কপরস্থান তো মাটির কপরস্থান গ্রামের বাড়ি ওখানে অনেক জঙ্গল জঙ্গল থাকে পা ফালাইতে আমার পাটা স্লিপ করে মানে নিচে চলে গেল গলার আর হাতের দুটো অংশ উপর দিকে আমার সব মানে বডির পুরো অংশটা নিচে পড়ে গেছে
পেট থেকে শুরু করে পা পর্যন্ত
নিচে কোনো একটা গর্তের মতো পড়ে গেছে আমি যখন পড়ে গেছি তখন আমি রাসেলকে বললাম রাসেল আমাকে ধর রাসেল আমাকে ধরে যখন উপর দিকে টানতেছে আর আমিও দু হাত দিয়ে ওঠার চেষ্টা করতেছি তো আমি দেখতেছি নিচ থেকে হয়তো আমার দু পাক কেজন মানে আটকে ধরে রাখছে আমি করতে পারতেছি তো রাসেলকে আমি বলতে জোরে টানতে রাসেল আমাকে জোর উপর দিয়ে টানতেছে আমি দু হাত দিয়েও মাটিতে ভর করে উপর দিকে ওঠার চেষ্টা করতেছি তো এক পর্যায়ে অনেকক্ষণ সময় লাগছে আমি উপরে যখন উঠে আসছি তো রাসেলকে বললাম রাসেল লাইটটা নিচে মার যখন রাসেল লাইটটা নিচে মারছে তাকিয়ে দেখি একটা লাশ মহিলার লাশ চুলগুলো বের হয়ে গেছে চোখ দুটো নাই আর দাঁত গুলা মানে পিচ্ছি মানে দেখা অবস্থায় আর হাত দুটা বের হয়ে গেছে আর সারা অঙ্গ মানে সাদা কাপড়ে ঢাকা আমি ওদের তাকানোর পর দ্বিতীয়বার আমি আর তাকাতে পারলাম রাসেল আমি বললাম এটা কি পরে আমি বললাম চল এটা একটা লাশ
আপনি কবরের ভিতরে পড়ে গিয়েছিলেন
ওটা একটা কবর ছিল ওই মুহূর্তে আমার মানে শরীর এমন ভার হয়ে গেল যখন আমরা কবরস্থান থেকে নাইমা বাড়ির দিকে আসতেছি খানিকটা হাঁটছি পর সেই পেঁচাটা দেখি রাস্তার মাঝে দুটা পাট দিয়ে লাড়াচাড়া করতেছে উঠতে পারতেছে
এই পেঁচাটাকে গুলি করে
এই পেঁচাটা গুলি করছিলাম পরে আমি ইয়ারগান দিয়ে পেঁচাটা যাতায়াত ধরছে মাথাটা রাসেল এক হাত দিয়ে ওর পাক আর এক হাত দিয়ে মাথা ধরছে এবং পেঁচা অনেক সময় কামড় বা লোক দিয়ে ধরে আমরা বাড়ির দিকে আসতেছি তো মাঝামাঝি চলে আসছি চকের হঠাৎ হাত থেকে পেঁচাটা ছুটে ছুইটা মানে পেছনের দিকে মানে কবরস্থান দিয়ে ব্যাগ করে গেল পরে আমি রাসেলকে বললাম কি হলো
উড়ে চলে গেছে
উড়ে চলে গেল তো রাসেল আমাকে বলতেছে বন্ধু এত জোরে আমি পেঁচাটাকে ধরছি কিভাবে যেন হাত থেকে ছুটে গেলো কোনো ঝাড়াও দেয়নি কে তো অবাক হয়ে গেলাম তো আমরা দেখলাম তারপরে চুপচাপ হাঁটতেছি হঠাৎ সামনের দিকে দেখি একটা কালো একটা ছায়া মানে দাঁড়ানো লম্বা ছ সাত ফুটের উপর কালো ছায়ার মতো মানে চেহারা কোনো আকৃতি দেখতেছি অবস্থা দেখার পরে রাসেল কেমন বললাম রাসেল দাঁড়া যখন রাসেল দাঁড়া বলছি রাসেল দাঁড়াচ্ছি আমি বলতে ফ্রেন্ড কি তোমার সামনে থেকে ভালো করে তাকিয়ে যখন ভালো করে রাসেল দেখি দেখার বলতেন দুষ্ট ওটা কি আমি বললাম কথা বলিস না চুপ থাক হঠাৎ দেখলাম ওই কালো ছায়াটা মানে ঘুরতেছে যেমন ঘোরানো পাক যেমন হয় সে তখন কোনো বাতাস ছিল না মানে ঘুরতে 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 এক ফুজে ছায়াটা আমাদের দিকে আসতেছে আর বাতাস এত গরম লাগতেছে ও আমার কি করলো চারটা দাম পচায় পেঁচায় ধরলো দেখলাম আমিও চোখ বন্ধ করে যখনই করে গরম বাতাস দেখলাম আমাদের উপরে চলে গেল এখন আর মানে কোনো বাতাসও নেই আর কোনো কিছু নেই সে আগে যখন স্তব্ধ মানে এমন ভয় পাইছি তুই জানেন তো যখন সামনে দিকে যাইতেছি রাস্তার ডান পাশে একটা এদারু গাছ ছিল মানে গাছের মাথায় মানে আগুন জ্বলতেছে তো গাছের মাথায় যখন আগুন জ্বলতেছে অবস্থা দেখা অবস্থা আমরা আবার হঠাৎ দাঁড়িয়ে গেলাম তো যখন দাঁড়ালাম খানিক পরে দেখলাম যে সেই গাছ আগে জায়গায় কোনো মানে কোনো আগুন বা কোনো কিছুই নেই মানে ভয়ে 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 ভয়ে
দুজনে দেখেছেন
হ্যাঁ দুজনে দেখেছি ভয়ে ভয়ে যখন সামন থেকে আসবো মানে আমাদের গ্রামের বাড়ি পাশাপাশি চলে আসছি কবরস্থান রাস্তা থেকে গ্রামের যে কাঁচা রাস্তা উঠতে ওখানে তিনটা মোড়ের মতো মানে একটা রাস্তা আমাদের কবরস্থানে একটা গেছে ওদিকে পূর্ব দিকে একটা পশ্চিম দিকে তো যখন ওই রাস্তায় উঠতো রাস্তায় উঠতে হতো দু মিনিট সময় লাগবে এই অবস্থায় দেখি ওখানে একটা সাদা কি যেন শুয়ে সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে
আমাদের মসজিদের ইমাম সাহেব ছিল, এর কাছে বলা হয়েছে উনি পানি পড়ে দিয়েছে, ঠিক আছে। ওই রাতে কিছু না, পরের দিন সকালবেলা বিশেষ করে রাসেল মানে আর শরীরে প্রচন্ড জ্বর ছিল, তা আমার তেমন কোন সমস্যা হয়নি। পরবর্তীতে আমার খুব সমস্যাগুলো দেখা দিত, যেমন আমি রাস্তায় হাঁটলে খুব ভয় পেতাম, অনেক ধরনের শব্দ শুনতাম, হ্যাঁ এমন এমন অনেক শব্দ, মানে স্বপ্নে অনেক সময় আমি দেখতাম যে মানে একটা কিছু আমাকে রাত্রে মানে এসে আমাকে ধরতেছে, আমি ওকে মানে সরানোর জন্য খুব মানে চিল্লাচিল্লি করতেছি। তো আমার সাথে আমার বড় ভাইয়া থাকতো তখন ঘুমাস্তানের সাথে, একদিন বড় ভাইয়া আমাকে বলতেছে যে কি হয়েছে আনোয়ার, আমি বললাম মানে আমি কিছুই বলতে পারতেছি না। তখন ভাই আমাকে ধরে যখন ধরছে তখন আমি বললাম ভাই আমি ভয় পাইতেছি। তো তারপরে ভাই আমাকে সবসময় বলতো আইতুল কুরসি, কুল ফাল্লা, সুরা কুল, সুরা ফালাক, ইখলাস, এই ধরনের সুরা পড়ে বুকে ফুটিয়ে ঘুমাসবি আর কখনো এই ধরনের স্বপ্ন দেখবি না। তো বিশেষ করে পরে আমি যখন মানে কোথাও বের হতাম বা রাত্রে ঘুমাসতাম আমি সবসময় এই ধরনের কালাম পরে ঘুমাসতাম। এরপর থেকে আমি বিগত দিন আর কখনো আমার স্বপ্নে বা আমি ইয়ে মানে প্রকাশ্য কিছু দেখিনি, কিন্তু আজ থেকে 4 মাস আগের ঘটনা।
আচ্ছা, আমি এই 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 অধ্যায়ে এসে আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে যে মহিলাটাকে দেখছিলেন সেই মহিলাটার মানে বয়স কিরকম ছিল?
মহিলাটার বয়স হবে অর্ধ যুবতী, যেটাকে বলে অর্ধেক বয়সের মতো।
পরবর্তীতে আবার যখন আপনি লাশটা দেখছেন, আপনি কি কনফার্ম যে আপনি আর আপনার ফ্রেন্ড আসলেই কিছু দেখেছেন, নাকি ওই যে কবরে পড়ে যাওয়ার ভয় সেটা থেকে আপনাদের সামনে নিজেরাই একটা কিছু ভয় থেকে তৈরি করে নিছেন?
না, ভয় থেকে না, ওটা প্রকাশ চোখের সামনে দুজন জন দেখে সাথে দেখছি।
আচ্ছা, আমি আসলে এই উত্তরটাই চাচ্ছিলাম যে আপনারা দুজনেই একসাথে দেখেছেন।
একসাথে দেখেছি আমি,
কিন্তু একা বন্ধু, কিন্তু ভেতরে লাশটাকে আপনার বন্ধু দেখেছিলেন?
হ্যাঁ অবশ্যই, লাইক মাই এবং আমাকে জিজ্ঞেস করেছিল ভেতর সেটা কি
করছে, ওনাকে যে টাইনে ধরে রাখছিল নিচ থেকে, হোয়াট ওয়াজ দ্যাট? একটা কবরে পড়ে গেলে সাধারণ ভাবে কিন্তু টেনে উঠে নিয়ে আসা কোনো ব্যাপারই না,
এই জন্যই তো মনে হচ্ছে যে এটা অদ্ভুত। আরেকজন টান দিয়ে তোলাটা খুব বেশি টাফ কিছু ছিল না।
আপনার কাছে কি মনে হয়েছিল কি আপনাকে ধরে রাখছে?
আমার কাছে মনে হয়েছিল যে মানুষের মতোই যে কেউ আমার দু পা মানে আটকে ধরে রাখে, নিজেকে টানতেছে যাকে আমি যাতে উপর থেকে না উঠতে পারতেছি।
আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলতেছিলেন যে 4 মাস পরের একটা ঘটনা,
আজ থেকে মানে 4 মাস আগের
আজ থেকে
এই ঘটনাটা কিরকম? তো আমি আমাদের গ্রামে একটি দোকানে জব করি, এটা আপনার রড সিমেন্টের দোকান, দোকানের সম্পূর্ণ দায়িত্বটা আমার উপরে।
এটা কি আপনাদের ওই মান্দ্রা গ্রামে?
হ্যাঁ, মান্দ্রা গ্রামে ভাগলপুর বাজারে, এটা বাজারে দোকানটা। যখন ঢাকা থেকে মাল যায় ট্রাক বোঝাই করে, রাত্র কখনো 9টা 10টার দিকে মাল যায়, যখন 10টার দিকে মাল যায় তখন মাল লেবার দিয়ে দোকানে মানে ভরতে দেখা গেছে কখনো 11টা 11:30 12টা 12:30 বেজে যায়।
আচ্ছা
ঠিক আছে, তখন দোকান বন্ধ করে বাসায় আসি। তো সেদিনও রাত্র 10টার দিকে মাল আসছে দোকানে, তো বসে বলতেছে আনোয়ার মাল দোকানে মানে লেবার দিয়ে ঢুকে, তুমি আমার সাথে আর একটা ছেলে ছিল তোমরা চলে যাবে। লেবার দিয়ে মাল ওদিন ঘরের ভিতরে ঢুকে এলাম, দোকানের পরে ঢুকাতে ঢুকাতে প্রায় 12:30 বেজে গেছে। আমার গ্রামে আবার অনেক কুকুর আছে, রাত্রে গেলে ঘিউ ঘিউ করে, তা আমি একটা রড হাতে করে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো আমার সাথে যেই লোকটা ছিল ওই লোকটা আবার অন্য গ্রামের, আমার সাথে খানিক আসার পর উনি বাঁ দিকে রাস্তা আছে ওই রাস্তাতে বাড়িতে চলে যাবে, আমি ডান দিকে আমাদের গ্রামের যে রাস্তা বাড়ি ওই রাস্তা দিয়ে
আসবো।
তো ইতিপূর্বে আমাদের ওই বাড়ির রাস্তার মাঝে অনেক ঘটনা আছে, ওগুলো বলতে চাই না, ওগুলো গ্রামের সবাই জানে।
কিরকম ঘটনা আছে যদি আমরা একটু জানি?
যেমন একটি ছেলে মানে মাছ ধরতে বর্ষাকালে ওই গ্রামে একটা পুকুর আছে, পুকুরে পাশে মানে কোষ দিয়ে আমাদের টেটা বলি মাল ধরার জন্য রাত্র 10টার দিকে বের হয়েছে। তো পুকুরে পার দিয়ে মাল ধরতেছে, তো ও দেখে যে একটা মহিলা ওর দিকে আসতেছে, তো ইয়াং ছেলে অনেক সাহস, মহিলা ওর দিকে আসতেছে, ও মানে মহিলা দিকে যাচ্ছে, রাত তো বেশি না তখন 10টার মতো।
আচ্ছা,
তো এক পর্যায়ে মহিলা ওর কাছাকাছি চলে আসছে, আইসা ওর হাত ধরছে,
যখন ওর হাত ধরছে ওই মহিলার মাথায় চুল ধরছে, চুল ধরার পরে ও যখন পা দিকে তাকাইছে দেখে মহিলার মানে পা দুটো নাই, অনেক ভাসমান অবস্থা। তো ওই অবস্থা দেখানোর পর ও মহিলাকে যখন হাত ছুটাইতে চায় মহিলা ওকে মানে খানছে, মানে এক পর্যায়ে মহিলার সাথে ওর সাথে ধাক্কা ধাক্কি বা এই ধরনের অনেক কিছু হয়েছে। তো আমাদের গ্রামে ফিরোজ নামে এক আঙ্কেল আছে, ওনার বাড়ির পাশে উনি রাত্রে মানে লাইট নিয়ে যখন বেরোয়েছে সব করার জন্য, তো দেখো ওখানে মানে জঙ্গলে মেখে লড়তেছে, তো উনি লাইট মারছে, লাইট মেরে দেখে কোনো লোকজন হয়তো জঙ্গলে ঘোরাঘুরি করতেছে। তো যখন উনি সামনে গেছে গিয়ে দেখুন ঘরের পাশে সেই ছেলেটা মানে মাটিতে পোড়া করার করতেছে, তখন বলতেছে বিল্লাল তুই এখানে, তখন বলতেছে যে আঙ্কেল আমি এখানে আমার কি ধরছে। তো ওই অবস্থায় মানে কিছু বলতে পারে না, ওর যখন বাড়িতে আনছে যখন ও সুস্থ হয়েছে বিস্তারিত সবকিছু ওর কাছ থেকে যখন এলাকার সবাই শুনছে, শোনার পরে ওর মানে ঘাড়ে যে দাগগুলো ছিল খামচির ওগুলো দেখা গেছে। আমি ওর সাথে আমার এক ফ্রেন্ডে নিয়ে যে কথাও বলছি বিস্তারিত সব শুনেছি ওই জায়গার ঘটনা, কিন্তু তার সপ্তাহখানি পরে যে একটা ঘটনা, এক মূলত ফজরের নামাজের সময় অজু করার জন্য কলপার গেছে, ওনার নাম তোতামিয়া। তো ওই লোক যখন অজু করতে কলপার গেছে অজু করতেছে, তো কলের পানি গ্রামের তো মাটি গর্ত গর্ত, ওই গর্তর দিকে পেছন দিয়ে উনি কলে মানে উজু করতেছে, তো পেছন থেকে ওনাকে কে যেন টাইনে নিয়ে দিতেছে জোরে জোরে চিৎকার করতেছে যে কি আছে বাঁচা বাঁচা আমাকে যে নিয়ে যাচ্ছে। ফজরের সময় অনেক লোকই নামাজের জন্য ওঠে, চিল্লান পেয়ে বাড়ির লোকজন বেরিয়েছে, লোকজন গিয়ে দেখে উনি একটা নারকেল গাছ পেঁচায় ধরা চিল্লাইতে আছে। তারপরে ওনাকে যখন ধরে আনছে সবাই, আনার পরে উনি মানে ওনার জ্ঞান নেই অজ্ঞান হয়ে গেছে, তখন দেখ সবাই যখন অনেকক্ষণ পরে জ্ঞান ফিরছে এই ফকির ফকির নিয়ে যাওয়ানোর পরে জ্ঞান ফেরার পরে উনি বলতেছে এই অবস্থা কি যেন আমাকে পেছন থেকে নিয়ে গেছে। তো আমি ওই ঘটনা শোনার পর আমার দুই ফ্রেন্ডকে নিয়ে ওনার বাসায় গেছে, যাওয়ানোর পরে দেখুন অসুস্থ, ওনার ওয়াইফকে আমি জিজ্ঞেস করলাম, ওনার ওয়াইফ সবকিছু বললো হ্যাঁ এই ঘটনা হয়েছে।
তো এই রাস্তাটা হচ্ছে এই ধরনের ব্যাপারগুলোর কারণে একটু গ্রামের মানুষের কাছে পরিচিত
পরিচিত,
তো সেই রাস্তায়
প্রায় ঘটে এখনো ঘটতেছে।
আচ্ছা সেই রাস্তায় আপনি রাত্রে বেলা
রাত্রে বেলা যাচ্ছিলাম, তো পাকা রাস্তা থেকে আমার গ্রামের কাঁচা রাস্তাটায় নামার আগেই একটা গাব গাছ, তো ওই গাব গাছটা পাকা রাস্তা থেকে যখন আমি কাঁচা রাস্তায় পা ফেললাম তখন হঠাৎ মানে আমার শরীর কেমন মানে পশম গুলো বড় হয়ে গেল, গ্রামের সবাই নিঝুম ঘুমে এসে পড়ছে, একটা পাতা পড়লে মনে হয় যে গাছ থেকে লাফিয়ে পড়লে এমন অবস্থা। যখন আমার এমন লাগলো তখন আমি আয়তন কুরসি সুরা ফালাকি ক্লাস পরে আমার দেহে দম করলাম, আর আমার সেই ঘটনাগুলো মনে পড়ে যেখানে অনেকে ভয় পায়। তো যখন আমি সামনে এটা বট গাছ, ওখানে হিন্দুরা বিশেষ করে ভোগ দেয়, তো বট গাছটা মানে ক্রস করবো তার একটু আগে দেখি বট গাছটার পাশে মানে একটা সাদা একটা বিড়াল, তো বিড়ালটা স্বাভাবিক বিড়ালের চেয়ে বড়। তো এটা দেখানোর পর আমার মানে কেমন ভয় লাগলো, তো আমি চিন্তা করলাম আমি কি আবার পেছন থেকে চলে যাবো, পেছনে আমি কোথায় যাবো, কারণ আমার এই রাস্তা দিয়ে আমাদের বাসায় চলে আসতে হবে। তো আমি বিড়ালটা দেখে আমি খানিকটা দাঁড়ালাম, তো দাঁড়ানোর পর বিড়ালটা কি করলো মানে বাসের থেকে একটা জঙ্গলের দিকে আস্তে করে ঢুকে গেল। তো আমি যখন ওই বট গাছটা ক্রস করে একটু সামনে আসলাম তখন আমার মনে হয় যে সামনে একটা কালো ছায়া দেখি, আবার মানে একটু করে দেখি না, তো আমি চিন্তা করলাম অনেক রাত হয়তো ঘুমের চোখে হয়তো আমার
আবার গাছের ছায়াটা আমি,
তো আমার কাছে একটা মোবাইল ফোন ছিল, মোবাইল ফোনের সামনে একটা লাইট আছে হালকা আলো অন্ধকার রাত, তো আমি ওই লাইটটা মানে আসতেছি, যখন একটু সামনে আসছি এখন দেখি আমার মানে সামনে তিন বছর চার বছর হবে এত একটা বাচ্চা, তো বাচ্চাটা আমার সামনে সামনে মানে হাঁটতেছে। তো আমি বাচ্চা দেখে আমি হঠাৎ মানে ভয় পেলাম, এত রাত্রে তো কোনো বাচ্চা এখানে আসার কোনো কথা না। তো যখন বাচ্চাটা আমার সামনে সামনে হাঁটে আমি অস্তে হাঁটি, তো এক পর্যায়ে আমি দেখলাম বাচ্চাটা একটা গাছের আড়ালে চলে গেল, আড়ালে চলে গেল। প্রথম আমি চিন্তা করলাম তো আমি এখান থেকে কি করবো, এখন দৌড় দিব কি না আমি মানে এমনও চিন্তা করতে পারতেছি না।
বাচ্চাটাকে দেখে আপনি ভয় পেলেন কেন, আপনার কি মনে হয় বাচ্চাটা কোন বাড়ি থেকে আবার হারা টারা গেল কিনা?
কারণ বাচ্চাটা দেখে ভয় পাওয়ার, এত রাতে বাচ্চাটা যখন আমি দেখছি একবার বাঁ দিক থেকে আমার দিকে তাকালো, মানে চোখ দুটো এত বড়, মানে সাধারণ কোন ছেলের বাচ্চার চোখ এত বড় হয় না, এত রাত্রে একটা বাচ্চা এখানে তো আসার কোনো প্রশ্ন ওঠে না, যেখানে একটা মানুষের কোনো নির্ঝুম নাই, একটা গাছে পাতা পড়তেছে মানে আমি ভয় করতেছি না দিন কি গাছে ফাল দিয়ে পড়ল, আর ওই মুহূর্তে এমন একটা দৃশ্য। যখন আমি বাচ্চাটাকে ক্রস করে মানে গাছের আড়ালে গেলাম আমি ডান, তখন আমি তাড়াতাড়ি বাড়ির দিকে চলে আসতেছি, তো হঠাৎ দেখি বাচ্চা আবার আমার সামনে, আমি গাছের আড়ালে গেল তখন আর দেখলাম না, যখন আবার সামনের দিকে হাঁটতেছি ঠিক হঠাৎ বাচ্চাটা আবার আমার সামনে আবার হাঁটতেছে। তো আমি যখন বাচ্চাটা আমার সামনে হাঁটতেছে হঠাৎ আমি মানে দৃশ্যটা দেখার পরে আমার ডান দিকে একটা বাড়ি, তো বাড়িতে একটা লাইট জ্বালানো ছিল, তো আমি চিন্তা করলাম যে বাসায় ধরে কেউ ডাক দিই। তো যখন ওই বাড়ির দিকে তাকাইছি দেখি মানে বাড়ির উঠোনে একটা মহিলা মানে চুল এলোমেলো করে মানে পাগলের মতো বসা, ওইটা দেখার পরে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। এবং সামনের দিকে যখন তাকাইছি দেখি বাচ্চাটা নেই, ডান দিকে বাড়ির দিকে তাকিয়ে দেখি মানে ওই মহিলাটা মানে চুল এলোমেলো
অবস্থায় মানে ছেঁড়া জামা কাপড়ের মতো মানে দিচ্ছি দেখতে মানে বসা, তো আমি ভাবছি যে হয়তো বা ওই বাসাকে ডাক দিব, তো ওইটা দেখার পর আমার সাহস হলো
ওই বাসায় যাওয়ার, সাহস
হলো না। তো ওই মুহূর্তে আমার শরীর এত ভারী হয়ে গেল, শরীরের পশম গুলা মানে বড় হয়ে গেছে, চুলগুলো মনে হয় মানে বড় হয়ে গেছে। তো আমি ভয়ে আমি লাইট মোবাইলের লাইটটা সামনের দিকে জ্বালায় আমি বাড়ির দিকে দৌড়াচ্ছি, দৌড়াচ্ছি মানে এত জোরে দৌড়াচ্ছি আমার মনে হচ্ছে যে আমার মানে দৌড়ে যেখানে বাড়িতে দৌড়ে আসলে হয়তো পাঁচ ছ মিনিট লাগবে, এত জোরে দৌড়াচ্ছি আমার মনে হচ্ছে যে আমি বাড়িতে যেতে পারছি না। তো এত যে অনেক কষ্ট করে আমি বাড়িতে বাড়ির প্রায় উঠোনে গেছি, চলে গেছি। তো আমার যতক্ষণ আমি রাস্তায় দৌড়েছি আমার মনে হচ্ছে যে আমার পেছনে পেছনে কে যেন আমাকে ধরছে বা ধরার চেষ্টা করতেছে। তারপর আমি আমার দেহ এত ওজন হয়ে গেছিল মনে হচ্ছে যে আমার উপরে কেউ মানে বসে দিচ্ছে। তারপর আমি অনেক কষ্ট করে উন্মাদের মতো দৌড়ে বাসায় এসে ঠিক আছে মাকে মানে দরজা লক করে বলছি মা দরজা খুলত, তখন মা মানে অবাক কি হয়েছে কি হয়েছে, আমি মাকে ধরে ঠিক আছে বলতেছি মা রাস্তায় ভয় পেয়েছি। তো মা তখন কি বললো, আমার ঘরে সুরমা আছে, গ্রামের মানুষ বেশি করে ভয় পাইলে সুরমা দিয়ে ভিজে পানি দিয়ে খাওয়ায়, তারপর লবণ পানিও দেয়। তখন মা কি বললো, বড় ভাইয়াকে ডাকলো, ডাকার পর বললো এই অবস্থা আনোয়ার তো রাত্রে ভয় পেয়েছে। তো মসজিদে আমাদের ইমাম সাহেব থাকে, ডাকার পর ইমাম সাহেব আইসে আমাকে ঝাড়ফু করে পানি পড়া দিয়ে গেল। তো তারপরে আমি ইনশাল্লাহ সুস্থ ছিলাম বা আমার এ পড়ার কোনো সমস্যা হয়নি। তো তারপরে আমি ওই রাস্তা দিয়ে রাত্রে আমি কখনো আসতাম না, আমি সন্ধ্যা হলে তার আগে বাসে চলে আসতাম। আর এখন ওখানে মানুষ সন্ধ্যার পরে একে কেউ যায় না ওই রাস্তাটা।
তো আনোয়ার ভাই আপনার সাথে যে ঘটনাগুলো ঘটছে এগুলো তো শুনলাম, তো ব্যাপারটা যেটা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এরপরে কি কখনো ওই কবরস্থানে, প্রথমে যে গল্পটা বললেন সেই কবরস্থানে কি আপনি দিনের বেলা কখনো যে দেখেছিলেন যে আপনি কোন কবরে পড়ে গিয়েছিলেন বা ওই কবরটার অবস্থা এখন কি?
বিশেষ করে আমি তারপরে আমি কবর দেখে আমি গেলে আমার মানে খুব ভয় লাগতো, মানে দিনেও আমি কবর দিকে পড়া যেতে পারতাম না, মানে ওদিকে গেলে আমার মানে সেই কথাটা আমার মনে পড়তো, আমার এত ভয় লাগতো মানে শরীর ভার হয়ে যেত। এরপর আমি ওটা দেখার কোনো আমার মানে মনে এত আগ্রহ, আগের যে আগ্রহ ছিল অনেক সময় এটা দেখার পর আমার মনে আর কখনো আগ্রহ জাগে না যে না আমি আর
ভয়ের প্রতি যে একটা ইন্টারেস্ট আপনার ছিল যে দেখি যে ভয় লাগে কি লাগে কিনা, সেই ইন্টারেস্টটা আপনার ওইখানেই শেষ হয়ে
উপরে আমি আর কবরস্থানে কখনো যাইনি। তো যাতায়াত করে দূর থেকে দেখা যায়, দেখা গেলে আমি ওদিকে আমি তাকানোর চেষ্টা করি না।
বিল্লালকে কি কখনো পরে জিজ্ঞেস করা হয়েছিল যে এরকম আমি দেখেছি তোদের বাড়িতে?
হ্যাঁ, এটা জিজ্ঞেস করছি অনেকে, অনেকে বলে এখানে তো অবশ্যই খারাপ জিনিস অনেকে দেখে থাকতে পারে, কারণ এটা একটা
কনফার্ম হয়ে বলতে পারে না যে কে কখন কি কোথায় কি,
না না সেটা কে বলতে হয় না। আর ওই বাসা থেকে সময় কি বের হয়নি অত রাত্রে একটা বাজে।
এতগুলো ঘটনা শোনার পর মানে একটা ঘটনা না আজকে না বলে পাচ্ছি না, এই ঘটনাটা বিশেষ করে মনে কর অনেক আগ্রহী বন্ধুদেরকে তো আমরা পেয়েছি না যে ভূতের পিছনে ছুটে বেড়ায়, যেমন আনোয়ার ভাইরাও ভূত দেখার জন্য বন্ধুদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যেত। এমন আগ্রহী মানুষ যারা আছে, খুব অতি উৎসাহী ব্যক্তি যারা আছে, এই অতি উৎসাহের ফলে যে কখনো কখনো বড় ধরনের বিপদ ঘটে যায় তাদের জন্য আর কি, এটা আমার লাইফে দেখা একটা ঘটনা আজকে একটু সবার সঙ্গেই বলতে চাই। মানে যদি আমাদের যাওয়ার সময় হয়ে যাচ্ছে,
বল,
হিন্দু ধর্মে একটা বিষয় আছে যে কেউ যখন মারা যায় তাকে দাহ করার পর একটা নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট দিন পর সেখানে শ্রাদ্ধ করা হয়। তো ওই যে অনুষ্ঠানগুলো আছে সেখানে একটা অনুষ্ঠান আছে যে মৃত ব্যক্তি যেই খাবারগুলো খেতে পছন্দ করে সেই খাবারগুলো একটা পাত্রের মধ্যে সাজিয়ে কোনো একটা জায়গায় রাতের বেলা দেয়া হয়। মানে বিশ্বাস হচ্ছে এটা যে এখানে সে এসে এই খাবারটা খাবে। তো এমন একটা জায়গায় দেয়া হয় সাধারণত নদীর ধারে বা পুকুর পাড়ে বা একটা নির্জন স্থানে যেখানে মানুষের ওই সময়টাতে আনাগোনা খুব একটা থাকে না। আমাদের এখানে একটা ঘটনা ঘটেছে, আমাদের এখানে একজন দাদি ছিলেন, খুব বয়স্ক ছিল, পাশের বাড়ির, প্রায় 90 বছর বয়স হয়ে গেছিল। উনি অনেকদিন যাবত রোগে ভুগছিলেন, হেপাটাইটিস হয়েছিল ওনার। তো শেষ পর্যায়ে এমন অবস্থা হয়ে গেছিল মানে পুরো শরীর হলুদ হয়ে গিয়েছিল, দেখলে ভয় করত, গোসল করলে সেই পানিটা পর্যন্ত হলুদ হয়ে যেত, এমন অবস্থা হয়ে গিয়েছিল। তো তিনি যখন মারা যান তো সেখানে সেই একই এই অনুষ্ঠানটায় উনি যা যা খেতে পছন্দ করতেন সেই খাবারগুলো একটা পাত্রের মধ্যে সাজিয়ে সুন্দর করে রেখে নদীর ধারে রাখা হলো। এটা সন্ধ্যার দিকে দেয়া হয়। সন্ধ্যার দিকে দেওয়ার পর আর সেই জায়গাটাতে কোনো মানুষ
আসা যাওয়া করে না। তো এই ক্ষেত্রে একটা ঘটনা ঘটল কি, পাশের বাড়ির একটা মহিলা ছিল, উনিও বয়স্ক, ওনার বয়স প্রায় 50-60 এর মতো হবে। রাতের বেলা গ্রামে স্বাভাবিকভাবেই অ্যাটাচ বাথরুম থাকে না, বাইরে যেতে হয়। তো উনি যখন রাতের বেলা উঠে বাইরে গেল, হঠাৎ করে উনার মধ্যে একটা মানে কৌতূহল জাগলো যে আসলে কি হয়, এটা কি সত্যি মানে কেউ এসে খায়, আসলে কি হয়। ওনার একটা দেখার আগ্রহ জাগলো। নদীর পাড়টা তো অনেক নিচে ছিল, বাড়িগুলো ছিল একটু উপরে। তো ওখান থেকে সেখানে খেয়াল করলো সেখানে একটা মোমবাতিও জ্বালানো থাকে ছোট, হয়তো এই আবছা আলোতে মনে হয় কিছু একটা হয়তো বা উনি দেখেছে। দেখার পর ওনার আগ্রহটা আরো বেশি মাত্রায় মনে হয় বেড়ে গেছে। তো সে কি করলো, ওখান থেকে হাঁটতে হাঁটতে নিচের দিকে চলে গেছে, আর একটু কাছে গিয়ে দেখার চেষ্টা করলো। এভাবে একটু একটু কাছে যেতে 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 একটা পর্যায়ে দেখা গেল কি, উনি ওই নদীর প্রায় ধারে চলে গেছে, যেখানে খাবারগুলো দেয়া হয়েছে ঠিক সেইখানটাতে চলে গেছে। তারপরে উনাকে হঠাৎ করে কি যেন একটা ধরেছে, মানে তাকে পানির দিকে টানছে, আর সে চাচ্ছে উপরে ডাঙার দিকে আসতে, কিন্তু কোনোভাবেই সে মানে কুলিয়ে উঠতে পারছে না। সেই মহিলারও কিন্তু শারীরিক সক্ষমতা তার বেশ ভালোই ছিল, কিন্তু সে কোনোভাবেই বাড়িগুলোর দিকে আসতে পারছে না, উপরে উঠতে পারছে না, তাকে টেনে পানির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অনেক ধস্তাধস্তি করতে করতে একটা পর্যায়ে সত্যি সত্যি ওনাকে পানির দিকে নিচে নিয়ে পানিতে নিয়ে গেছে, প্রায় হাঁটু সমান পানিতে নিয়ে চলে গেছে। ওখান থেকে ওনাকে পানির মধ্যে বিভিন্ন ভাবে পানির নিচে মানে চুবানোর চেষ্টা করছে, পানির নিচে ধরে রাখছে, আবার কোন রকম উঠছে, আবার ধরছে, এরকম চলতেছে বেশ খানিকটা সময় যাবত। এই সময়ের মধ্যে আবার ঘটছে কি, আরো একজন মহিলা বের হয়েছে, তো কোনো না কোনো ভাবে তার হঠাৎ আবার ওখানে চোখ গেছে। চোখ গেছে পরে সে দেখছে যে এই ধরনের কারবার চলতেছে, মনে হচ্ছে যে সে পানির মধ্যে নিজেই পানিতে ডুব দিচ্ছে, পানির নিচে চলে যাচ্ছে, আর কাউকে তো সে দেখতে পাচ্ছে না। তখন ওই মহিলা চিল্লা চিল্লি শুরু করে দিছে, চিৎকার চেঁচামেচি শুরু করে দিছে। তো আশেপাশের মানুষ সব উঠে গেছে, সবাই গিয়ে তখন তাকে এই নদী থেকে তুলে আনছে। ওই দিন রাত থেকে, ওই ঘটনার পর থেকে এই মহিলা পুরো অ্যাবনর্মাল হয়ে গেছে। যে মহিলা এই খাবারটাকে খাই দেখতে গিয়েছিল, মনে করছে যে এই মানুষটা স্বাভাবিক ছিল, সে আবোল তাবোল কথা বলছে, কি বলছে না বলছে, যে কাউকে বকাবকি করছে, গালিগালাজ করছে, ওই বিভিন্ন দিকে বিভিন্ন কিছু দেখাচ্ছে, মনে কর আমরা কেউ কিছু দেখতে পাচ্ছি না, ওখানে দেখাচ্ছে কিছু একটা আছে, কাউকে ধমকাচ্ছে, কাউকে বকা দিচ্ছে, অথচ আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না। রাত তখন 2-3 বাজে, আমি তখন উঠে গেছিলাম। ওই ভয়টা আরো বেশি পেয়ে গেছে ওনার এই অ্যাবনর্মাল অবস্থা দেখে। জীবনে আমরা ওনাকে এই অ্যাবনর্মাল অবস্থায় দেখিনি। প্রায় 2 পর্যন্ত এই অবস্থা ছিল, দিনের বেলা তো সেম অবস্থা। সবাই মনে করেছে আচ্ছা রাতটা পার হয়ে গেলে একটু ঘুমটুম ভালো হলে হয়তো বা ঠিক হয়ে যাবে, কিন্তু এরপরও দেখে যে এই অবস্থা কাটছে না। তার 2-3 পর তাকে বিভিন্ন কবিরাজ রবিরাজ জানিয়ে চিকিৎসা করানো হয়েছে। প্রায় 1 পর গিয়ে উনি কিছুটা স্বাভাবিক হয়েছে। আসলে এই ঘটনা হচ্ছে এই জন্যই বললাম যে খুব উৎসাহ কিছু জিনিসকে তার মতো ছেড়ে দিতে হয়। প্রকৃতির কিছু নিয়ম আছে, কিছু বিষয় আছে, সেগুলোকে সেই নিয়মে ঘটতে দেয়াই মনে হয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো সব জায়গায় অযাচিত হস্তক্ষেপ করাটা মনে হয় অনেক জায়গায় ঠিক না, আর সেক্ষেত্রে এই ধরনের বিপদগুলো ঘটে। কেউ যদি ওই মহিলা যদি বের হয়ে তাকে না দেখতো, তাহলে কিন্তু হয়তো বা তার সেদিনই ছিল শেষ দিন। যাই হোক, এটাই বলার ছিল। আমি এত পরিমাণ ভয় পেয়েছিলাম এটা। তারপরে অনেকবার ঘটেছে আমাদের এলাকায় কেউ ভুলেও এটা দেখার সাহস করে
মানে বৃদ্ধের কথা শোনার পরে আমার যেটা মনে পড়ে গেল, আমাদের এলাকায় ছিল এরকম এক বৃদ্ধা, তখন পিএনটি কলোনিতে থাকতাম ফকিরাপুলে। তো জাস্ট মানে উনি কোনো এক কারণে, কোনো কারণ ছাড়াই আমার মাকে সে মতির মা বলে ডাকতো। এবং ওনাকে আমি খুব ভয় পেতাম, শুধু আমি না, কলোনির সব বাচ্চারাই ভয় পেত, কারণ শি নেভার ডিড এনি হার্ম টু এনি ওয়ান। হ্যাঁ, কিন্তু ওনার চোখ মানে একেবারে মানে আমি তোকে কি বলবো, যে বেড়াল চোখেরও একটা লিমিটেশন থাকে, ঠিক আছে। উনি টকটকা ফর্সা যেটাকে বলে সেরকম, প্রত্যেকটা চুল সাদা, একেবারে সাদা, এবং ওনার মানে শরীরে মাংস খুব কম,
এবং ওনাকে আমি সিঁড়িতে হঠাৎ হঠাৎ দাঁড়িয়ে থাকতে দেখে আমার মনে আছে ছোটবেলায় আমি কি আতঙ্কের মধ্যে থাকতাম, সেই ব্ল্যাঙ্ক লুকটা যেটা উনি তাকিয়ে থাকতেন। তোর এই তাকানোর কথা যেটা একটু আগে বললি তুই, ওই মহিলাকে ওটা শুনে মনে পড়ে গেল যে দৃষ্টি অনেক বড় ব্যাপার।
যাই হোক, আজকে মানে আসলে ওই ঘটনা বলার পর দোস্তাম আরো বেশি হয়ে যাচ্ছে, মানে তো যাই হোক, আমরা সবাই সবার গল্প শুনলাম, তো রাতও গভীর হয়ে গেছে। আমার মনে হয় এত গভীর রাতে আর এইখানে অপেক্ষা না করে আমাদের চলে যাওয়াই ভালো, কি বলেন সবাই? আচ্ছা দোস্ত, যাওয়ার আগে অনেকে আমাদের সঙ্গে জার্নিতে যাইতে চায়।
হ্যাঁ,
কাজ কর, পরে আবার ব্লেম করে ভাই আপনারা নেন না আপনাদের সঙ্গে জার্নিতে। একটা নাম্বার,
ওই নাম্বার, হ্যাঁ হ্যাঁ নাম্বারটা নাম্বারটা দিয়ে দে, আর সময় পাস না তুই, না জার্নি ইচ্ছা করতে বলে দে। 0961 3892892,
আবারও আমিও বলে দেই নাম্বারটা, 0961 3892892। এই নাম্বারে ফোন করলেই দরে আসার জন্য আপনাদেরকে কি কি করতে হবে সমস্ত ডিটেইলস পেয়ে যাবেন।
এন্ড দ্য স্টোরি ইজ বেটার বি অসাম, অনেক সুন্দর সুন্দর গল্প যেন থাকে। আচ্ছা চল 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 চল, আর আলাদা
না, চল ফাইন। তোর মানে ভয়,
তোর মানে ভয়, তোর মানে ভয়। এখানে শেষ হচ্ছে আজকের মতো ডর। ভয়ের অনুভূতিগুলো মানুষের ইন্দ্রিয়ে ইন্দ্রিয়ে কিভাবে বিচরণ করে, একজন মানুষ যখন ভীত হয় তাকে দেখলেই বোঝা যায়। ডর এমন একটি অনুষ্ঠান যেখানে বিজ্ঞান যুক্তিসিদ্ধ নয়, ডর এমন একটি অনুষ্ঠান যেখানে আপনাকে জোর করে ভয় পাওয়ানোর জন্য চেষ্টা করা হয় না, এখানে যা ঘটে তাই তুলে ধরা হয়। আমরা শুধু একটা যুক্তির উপর নির্ভর করে আমাদের এই অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রা দেবার চেষ্টা করেছি, সেটি হল বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে আমাদের এই অনুষ্ঠানটি ধারণ করা হয়, এবং আমরা বিশ্বাস করি অনাবিষ্কৃত বিশাল এই মহাজাগতিক বিষয়টি মানুষের কাছে এখনো বিস্ময়ের, এবং তা কখনো কখনো আমাদের সামনে ভয়ের হয়ে দেখা দেয়। আপনার জীবনে যা ঘটেনি তা যে অন্যের জীবনে ঘটবে না এবং প্রতিনিয়ত ঘটছে না, এটা নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই। সুতরাং এই অর্থে আপনাকে অতিভৌতিক এবং অবিশ্বাস্য জিনিসের যে একটা অন্যরকম আবেদন আছে তা স্বীকার করে নিতেই হবে। আগামী সপ্তাহে আমি আজকে কিপ্রিয়া, আমার টিম মেম্বার সুমন এবং রেহান অন দ্য স্পট থেকে, এবং সাউন্ডের লোবানকে নিয়ে আরো বেশ কজন বন্ধুকে নিয়ে ফিরে আসতে চাই ডরে ঠিক রাত 11:20। আর সেখানে যদি আপনি থাকতে চান আপনার জীবনের অতিভৌতিক ঘটনা নিয়ে, ফোন করবেন আমাদেরকে 0961 3892892, এই হচ্ছে আমাদের নাম্বার। শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.